CBC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
রাত এগারোটার খবরের পরপর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমরা শুরুতে এই কথা না বাড়িয়ে আজকের যিনি গেস্ট তার সঙ্গে একটু পরিচিত হব। ওকে, আপনার নামটা একটু বলেন।
আমার নাম আরিফুল ইসলাম হৃদয়।
হৃদয় আপনার নাম, বর্তমানে বয়স কত?
26
বছর। আচ্ছা, জন্ম জেলা?
নাটোর জেলা, বড়াইগ্রাম থানা, আর জোনাইল ইউনিয়ন, গ্রামের নাম দিঘইর।
দিঘইর?
হ্যাঁ।
ওকে, বলেন, শুনি আপনার লাইফের স্টোরি।
আমার বাবারা পাঁচটা ভাই। আর আমার পাঁচ ভাইয়ের মধ্যে আমার বাবাই হচ্ছে সর্বোচ্চ, মানে বোকাস টাইপের।
বোকাস মানে?
বোকা।
ও, বোকা।
হ্যাঁ, সর্বোচ্চ বোকাস টাইপের। আর আমার বাবা বোকা জন্য বাকি চাচা এবং জ্যাঠারা আমার বাবাকে ঠকিয়ে আসছে আর কি, ফার্স্ট অবস্থা থেকেই। আমার বয়স যখন 5 বছর, তখন আমাকে পড়াশোনার জন্য বাইরে পাঠায়। আসলে যে বয়সটায় বাড়িতে থাকার কথা, খেলাধুলার বয়স ছিল, সেই বয়সটাতে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়েছিল।
আচ্ছা।
আর তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটি সাধারণত ঝগড়াঝাটি হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে একদিন ঝগড়া হয়, ঝগড়ার আমাদের গোষ্ঠীটা হচ্ছে মোল্লা গোষ্ঠী। আর মোল্লা গোষ্ঠী হলেও আমাদের গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি আছে যিনি হুজুর, তিনি হচ্ছেন আমার বাবার চাচা, মানে আমার সম্পর্কে হয় দাদা। একদিন পারিবারিক দ্বন্দ্বে আমার সেই দাদা বলেছিল আমার বাবাকে যে তুই মারা গেলে তোর জানাজা কে করে সেটা দেখব, এবং হচ্ছে তোকে মাটির ওপরে 7 দিন রাখবো।
কে বলেছিল এটা?
দাদা বলেছিল আমার বাবাকে।
রেগে?
হ্যাঁ, রেগে।
কি কারণে?
পারিবারিক একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের কারণে। তারপর আমার বাবা বলেছিল,
বাপ হয়ে ছেলেকে ধরনের কথা বলা, এটা খুবই খুবই দুঃখজনক।
হ্যাঁ, তখন আমার বাবা বলেছিল যে তোর মাটি, মানে আমার দাদা এবং বাবার বয়স প্রায় সেম, তো এই কারণে আমার বাবা তখন দাদাকে বলেছিল যে তোর জানাজা আমার লাগবে না, আমার জানাজা আমার ছেলেই করবে।
আচ্ছা।
এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়াতে তখন আমাকে হাফেজি মাদ্রাসায় পড়ার জন্য পাঠায়।
আপনাকে হাফেজি? আপনি পরিবারের বড় সন্তান ছিলেন?
হ্যাঁ, আমি পরিবারের বড় সন্তান।
ওকে।
আমাকে আমার বাসা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে একটি মাদ্রাসায় রেখে আসে। আমার বাবা যায় আমাকে রাখতে। তখন আমি মাদ্রাসায় গিয়ে খেলাধুলা শুরু করে দিচ্ছি। খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে দুপুরের দিকে ঘুমিয়ে পড়ছি, আমার বাবা আমাকে রেখে চলে আসছে। ঘুম থেকে জেগে দেখি আমার বাবা নেই। তখন আমি কান্না করতে করতে বললাম যে আমি বাড়িতে যাব, আম্মুর কাছে যাব, বাবার কাছে যাব। তখন ওই মাদ্রাসার শিক্ষক আমার কান্না থামানোর জন্য এটা ওটা বিভিন্ন জিনিস দিচ্ছে, তবু আমার কান্না থামছে না। কিছুদিন পরে হঠাৎ করে আমার বাবা ওখানে গেল আমাকে দেখতে। আমি বাবাকে দেখে দৌড়ে আসলাম আমার বাবার কাছে। বাবা একটি বাইসাইকেল নিয়ে আসছিল, আমি বাবার হচ্ছে বাইসাইকেলে উঠে বসলাম। তখন আমার বাবা আমাকে একটু ঘোরানোর জন্য সাইকেল চালাতে যাচ্ছিল, এমন সময় একজন মাদ্রাসা শিক্ষককে বলে দিয়েছে যে ওই ছেলেটা পালাচ্ছে।
আচ্ছা।
তখন আমাকে ওখান থেকে ধরে নিয়ে এসে আমার পায়ে একটি ছিকল পরিয়ে দেয়। ছিকলটি ছিল হচ্ছে 3 হাত, 3.5 হাতের মতো লম্বা। আর ছিকলটির এক প্রান্ত আমার পায়ের সাথে লাগানো, আর এক প্রান্ত হচ্ছে কি 20-25 কেজি ওজনের কাঠের গোলের সাথে,
এটা কি মাদ্রাসায়?
মাদ্রাসায় সংযুক্ত করা।
ওকে।
তো ওটি আমার পায়ে লাগিয়ে দেয়। টয়লেটে যাওয়া, তারপরে হচ্ছে ঘুমানো, গোসল করা, সবকিছু করার সময় ওটা ছিকল ধরে কাঠের গোলটা টেনে নিয়ে যেতে হয়। আমার বাবা যখন দেখলো যে আমার পায়ে ছিকল লাগিয়ে দিচ্ছে, তখন আমার বাবা ওখান থেকে বাসায় চলে আসলো। সম্ভবত আসার পথে বাবা কান্না করতে করতে এসেছে সে বাসায়। তারপর যখন বলেছে মাকে, তার কিছুদিনের মধ্যে মোটামুটি
বাবার সামনেই কাজটা করেছে।
হ্যাঁ, বাবার সামনেই কাজটা।
বাবা প্রতিবাদ করেনি?
বাবা শুরুতেই বললাম যে আমার বাবা একটু বোকা ধরনের। আমার বাবা
বাবার সামনে ধরনের ইনহিউম্যানিটি কাজ কিভাবে করে? যাই হোক, হ্যাঁ বলুন।
তারপর আমার বাবা যখন বাসায় বলল, বলার পর মাসখানেকের মধ্যে ওখান থেকে আমাকে নিয়ে আসলো। এরপর আমি বাসায় থাকি মাস তিনেকের মতো, আর কোনো মাদ্রাসায় যাইনি। তারপর আমাকে আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি মাদ্রাসায়, তখন আবার মাদ্রাসায় দিয়ে আসে পড়াশোনার জন্য। ওখানে থেকে আমি পড়াশোনা 13 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। আর ওখানকার হুজুর, মানে শিক্ষক, আমাকে জানাজা করা শিখিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন, এবং জুমার নামাজ কিভাবে পড়তে হয় বা পড়াতে হয় এগুলো আমাকে শিখিয়েছেন। মাদ্রাসা থেকে আমি পালিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পর তখন ওখান থেকে ধরে নিয়ে এসে আমাকে আবার দিয়ে যায়। এরকম বেশ কয়েকবার পালিয়ে গেছে।
পালাতেন কি কারণে, মানে টর্চার করা হতো অনেক বেশি বা
মাদ্রাসায় আমি পড়বো না সেজন্য,
মানে পড়াটাই ভালো লাগতো না?
মাদ্রাসায় পড়বো না এজন্য পালাতাম। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত জানিয়েছি যে আমি মাদ্রাসায় পড়বো না, আমাকে যদি বাংলায় পড়াশোনা করো তাহলে আমি
পড়াশোনা করবো।
তখন আমার মা আমাকে আবার মাদ্রাসায় পাঠানোর জন্য এক কামারের কাছে যায়, শেকল বানাতে। মাদ্রাসার শিক্ষক বলছে আপনার ছেলেকে আমি রাখতে পারি একসাথে যদি আপনি শেকল বানিয়ে দিয়ে যান।
মাদ্রাসার শিক্ষক এটা বলেছে?
মাদ্রাসার শিক্ষক এই কথা বলছে। তখন মা কামারের কাছে যায় শেকল বানানোর জন্য। কামারের কাছে যাওয়ার পর কামার জিজ্ঞাসা করে যে আপনি শেকল বানাবেন কেন? তখন বলে ছেলে পায়ে পড়াবো মাদ্রাসায় পড়ানোর জন্য। ওই কামার বলে যে আমি শেকল বানিয়ে দিতে পারবো না, আপনি অন্য কোথাও দেখেন।
কামার এটা বলে। আচ্ছা,
দু তিনটে দোকানে যাওয়ার পর লাস্টে একজন ব্যক্তি বানিয়ে দেয়। বানিয়ে দেওয়ার পর ওটা আমাকে মাদ্রাসায় ওখানে দিয়ে এসে তারপর শিকল বানিয়ে গেছে।
তখন আমি মাদ্রাসায় ছিলেন?
তখন আমি মাদ্রাসায়
ছিলাম। তারপর কি হলো, শিকলটা কবে নাগাদ জানতে পারলেন আপনি? আপনার মা বানিয়েছে, কিভাবে বানিয়েছে?
মাদ্রাসায় আমাকে শিক্ষকের কাছে রেখে শিকল বানাতে গেছে।
আচ্ছা, শিকলটা বানিয়ে নিয়ে মাদ্রাসা শিক্ষককে দিয়েছে?
শিক্ষককে দিয়েছে মাদ্রাসা
শিক্ষক। কিন্তু আপনি জানলেন কিভাবে এই শিকলটা মা বানিয়েছে?
পরবর্তীতে মা বলেছে
শিকলটাকে আপনাকে কি করা হতো শিকল দিয়ে?
এই শিকল মাদ্রাসায় আমার দু পায়ে পরিয়ে দিত লক করে ছোট তালা দিয়ে।
সবসময় পড়ানো থাকতো এটা?
হ্যাঁ, এটা সবসময় পড়ানো থাকতো। আমি যে রাস্তাটুকু পাঁচ মিনিটে হাঁটতাম সেই রাস্তাটুকু শিকল পড়া অবস্থায় হাঁটতে আমার আধা ঘন্টা মিনিমাম সময় লাগতো।
আপনাকে শিকল পরানো অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতো লোকজন দেখতো না?
হ্যাঁ, দেখতো।
কেউ কিছু বলতো না?
না, এটা মাদ্রাসার নিয়ম। মাদ্রাসায় এই ধরনের করা হয় যারা মাদ্রাসা পালায়।
না, এটা মাদ্রাসার নিয়ম না, আপনার যে মাদ্রাসা আপনি পড়তেন হয়তো সেই মাদ্রাসার একটা খুবই অনাজ্য নিয়ম। অবশ্যই আমরা মাদ্রাসা শব্দটা বললেই সকল মাদ্রাসাকে বুঝবো না। বাংলাদেশে এরকম অসংখ্য মাদ্রাসা আছে যেখানে অত্যন্ত জ্ঞানীগুণী আলেমরা বড় হন এবং ওখানে অত্যন্ত আধুনিক পরিবেশে এবং অত্যন্ত ব্রিলিয়ান ছেলেমেয়েরা পড়াশোনা করে। এবং আমি নিজে দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম কাউকে আমি পেয়েছি। আমি ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমি আমার ডিপার্টমেন্টে একজনকে পেয়েছি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, সে মাদ্রাসা থেকে পড়ুয়া। সো কিন্তু কিছু কিছু মাদ্রাসা নিশ্চয়ই এরকম দুর্ঘটনার জন্ম দেন যে কারণে হয়তো সবাইকে ব্লেম নিতে হয়। আচ্ছা, তারপর তো ওটাই নিয়মই হয়ে গেছিল আপনার মাদ্রাসার এই কারণে? খুবই দুঃখজনক। তারপর কেউ কিছু বলতো না, এটা মনে করতো যে এটাই নিয়ম।
তারপর আমার ওই মাদ্রাসায় সব
আপনার কেমন লাগতো যে আপনাকে যে এই যে শিকল পরিয়ে হাঁটাতো লোকজন টিটকিরি করতো না, আপনার নিজের কাছে কেমন লাগতো?
নিজের কাছে খুব খারাপ লাগতো, আর ভাবতাম যে এই পরিবেশ থেকে যদি মুক্ত হতে পারতাম তাহলে অনেক ভালো হতো।
কোন ক্লাস, কত বছর বয়স তখন আপনার?
তখন আমার বয়স আনুমানিক 8 বছর।
চিন্তা করে দেখুন, 8 বছরের একটা ছোট বাচ্চা যার পায়ে শিকল পরানো এবং সে শিকল পরানো, এটা তো আসামি। মানে আমি যখন কোর্টের বারান্দায় দু একজনকে দেখার সুযোগ হয়েছিল, আসামি যখন ডান্ডা বেরিয়ে পরে বের হয় তখন তাকে দেখেই তো খারাপ লাগে, জানেই সে অপরাধী। আর একটা ছোট্ট শিশুকে যদি শিকল পরানো হয়, আমি ঠিক জানি না যদি কখনো এরকম কোনো দৃশ্য আপনাদের চোখে পড়ে, বাংলাদেশ সরকার এসব ব্যাপারে খুবই সহানুভূতিশীল এবং এরকম কোনো দৃশ্য এসে যেই করুক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক বা যে কোনো জায়গাতে হোক, যদি কোনোদিন আপনাদের চোখে পড়ে সঙ্গে সঙ্গে আপনারা নোট করবেন, ফেসবুকে আনবেন বিষয়গুলো এবং তার উপযুক্ত শাস্তির বিধান অবশ্যই আমার মনে হয় সরকার করবে। হ্যাঁ বলুন। তারপর
তারপর ওই যে ছেলেটি সর্বোচ্চ বড় ছিল সে নামাজ পড়া এবং কোরআন পড়া শেখার জন্য ওই মাদ্রাসায় যায়। ওর নাম হচ্ছে সিরাজ ভাই। ওনাকে বললাম যে ভাই আমার খুব কষ্ট হয় শিকল পরে থাকতে। তখন সিরাজ ভাই বললো যে আমি শিকলটা খুলে দেব কিন্তু তুমি পালাবে না তো? আমি বললাম না ভাই পালাবো না। তখন সিরাজ ভাই আমার পা থেকে শিকলটা খুলে দেয়। খুলে দেওয়ার পর আমি দুদিন থাকি ওখানে। মানে দুদিন পরে গা মাদ্রাসার শিক্ষক আমার পায়ে দেখতে পায় যে শিকল নেই। তখন জিজ্ঞাসা করলো দেখে যে তোমার পায়ে শিকল কি হয়েছে। তখন আমি চুপ করে আছি, কিছু বলিনি। তারপর সিরাজ ভাই বলতেছে যে শিকলটা আমি খুলে দিছি। তখন বলতেছে তুমি খুলে দিছো, যদি পালিয়ে যায়। তখন বললো স্যার হুজুর আমি 2 দিন আগে খুলে দিছি, পালাইনি আর পালাবে না বলছে। তারপর মাদ্রাসার শিক্ষক আমাকে কাছে টেনে নিয়ে বলতেছে বাবা পালিও না। তার কিছুদিন পর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাসায় চলে যাই এবং আর পড়াশোনা করব না মাদ্রাসায়।
যখন
আমাকে বাসায় থেকে আবার পাঠানো হয়েছিল তখন আমি আর মাদ্রাসায় আসিনি। ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, মানে মাদ্রাসার আসার নাম করে পালিয়েছিলাম। তারপর যখন বাসায় কেউ থাকে না তখন বাসায় যাই, বাসায় গিয়ে চুরি করে খাবার খাই, খাওয়ার পর তারপর আবার বাসা থেকে বের হয়ে জঙ্গলে বা এখানে ওখানে লুকিয়ে থাকতাম।
আমি বুঝলাম না, আপনি কি করতেন? বাসা থেকে বের হয়ে জঙ্গলে লুকিয়ে থাকতেন, মানে আপনি রাতের বেলাতে বাসায় ফিরতেন
না? রাতের বেলাও বাসায় ফিরতাম না।
কোথায় থাকতেন রাতের বেলা?
ওই বাসার পাশে জঙ্গলে এখানে ওখানে এভাবে থাকতাম।
কতদিন এভাবে ছিলেন?
এভাবে মোটামুটি 10-15 দিন।
তো রাতের বেলা ভয় লাগতো না আপনার, ছোট বাচ্চা আপনি?
না, ভয় লাগতো না। আমার বাড়ির পাশে মানে ঘরের পাশে একটি আম গাছ ছিল, সে আম গাছটিতে উঠতাম, উঠে রাত্রিবেলা ওই আম গাছটি এমনভাবে টিনের চালের সাথে ঠেকানো, ওখানে হচ্ছে আম গাছের সাথে পা দিয়ে টিনের উপরে শুয়ে থাকা যেত, ওখানে রাত্রিবেলা শুয়ে থাকতাম। আর যদি দেখতাম যে আমাকে কেউ দেখে ফেলবে, ওই সময় নেমে জঙ্গলের মধ্যে পালাতাম।
মাই গুডনেস। ওকে, বলেন। তারপর
এরপরে আমাকে আর মানে মাদ্রাসায় দিল না, যে আমি মাদ্রাসায়।
আপনাকে আবিষ্কার করলো যে আপনি ভাবে পালিয়ে পালিয়ে থাকেন এখানে?
হ্যাঁ।
কিভাবে আবিষ্কার করলো?
আবিষ্কার করলো একদিন দেখে ফেলেছিল।
কে দেখেছিল?
মা। তারপর আমার পাশের গ্রামের এক টিচার ছিল, উনি হচ্ছে স্কুলের শিক্ষক, ওনাকে বললাম, বলার পর বললো ঠিক আছে বাবা আসো ভর্তি করে নেব।
আচ্ছা।
তখন গেলাম, গিয়ে আমি ভর্তি হলাম ক্লাস 4-এ। পড়াশোনা করতে করতে ক্লাস 9-এ চলে আসলাম। ক্লাস 9-এ আসার পর, বিশেষ করে তখন আমার বয়স 15 বছর ছিল, ওই সময় আমার মধ্যে মানে প্রেম নামক বস্তুটি কাজ করত।
প্রেম বস্তু নাকি আমরা প্রথম জানলাম? যাই হোক না, মানে প্রেমের ফিলিংসটা আসছে আপনার মধ্যে? ওকে।
ওই পুরো রোমনটা ছিল, মেয়েদেরকে দেখলে ভালো লাগতো।
ওকে।
আমার অন্যান্য বন্ধুরা প্রেম করতো, আমারও প্রেম করতে মন চাইতো, আমি কাউকে বলতে পারতাম না এই কথা, ভালো লাগতো অনেককে বলতে পারতাম না। ক্লাস 8-এর একটা মেয়ে ভালো লাগতো, আমি ক্লাস শেষ করে যখন টিচার রুম থেকে বেরিয়ে যেত, তখন আমি ওই রুম থেকে বের হয়ে দরজার পাশে হেলান দিয়ে আমি ক্লাস 8-এর দিকে তাকিয়ে থাকতাম, ওই মেয়েটা যখন পানি খেতে বের হতো, বাইরে বের হতো,
ওকে দেখার জন্য।
হ্যাঁ, ওকে দেখার জন্য আমি চেয়ে চেয়ে তাকে দেখতাম।
ওকে।
তারপর এভাবে কিছুদিন কেটে গেল, যাওয়ার পর মেয়েটি অন্য স্কুলে চলে গেল।
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটির নাম ছিল হচ্ছে লিন্ডা।
লিন্ডা?
হ্যাঁ,
অদ্ভুত নাম, লিন্ডা হবে সম্ভবত। ওকে, হোয়াটএভার ইট ইজ। হ্যাঁ, বলেন।
তারপর আমার বড় আপুকে পাশের গ্রামে একটি ছেলে পছন্দ করতো, এবং আমার আম্মুকে আম্মু বলে ডাকতো। তারপর আমার আম্মু ওই ছেলের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যায়, সবার অমতে আমার বড় আপুকে ওই ছেলের সাথে বিয়ে দেয়। তখন আমার বড় আপুর বয়স ছিল 16 বছর।
ওহো, যেটা হয় গ্রামে গঞ্জে, বিশেষ করে কৃষক পরিবারে জিনিসগুলো আরো বেশি প্রকট। হ্যাঁ।
এরপর আমার সেই আপু ছোট, কিছু বোঝে না। তারপর
পড়াশোনা করতো?
হ্যাঁ, পড়াশোনা
করতো। কোন ক্লাসে পড়তো সেই সময়? 8-9?
আমার আপু ক্লাস 9-এ স্টুডেন্ট ছিল।
ওকে, হ্যাঁ বলুন।
তারপর আমার আপুর সাথে ওই ছেলের আবার মানে ওই ছেলেকে ডিভোর্স করে নেয়, মানে আমার আপুকে ডিভোর্স করে নেয়, ওই ছেলের সাথে রিলেশন রাখে না। ছেলেটি হচ্ছে শিক্ষিত ছিল, বাট কোনো কাজ করতো না।
আচ্ছা।
আমার আম্মু এই একটা বিশাল ভুল করছে আমার বড় আপুর জীবনে, এই মামলা করে ছেলে, আমার বউ আমি নিব এই বলে মামলা করে। মামলা ওই কোর্টে গিয়ে আমাদের পক্ষে যে লয়ার ছিল, সেই লয়ারের বলল যে অ্যাডভোকেট আমার হাজবেন্ড, আমি বলে দিব, মানে পরিচিত হওয়ার পর বললো।
মানে আপনারা যে অ্যাডভোকেট সাহায্যে মামলা করেছেন? কি মামলা ছিল? নারী নির্যাতন মামলা?
হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন,
নির্যাতন। এটা আপনাদের বোন জামাইয়ের এগেনস্টে ছিল? হ্যাঁ। এবং কি কারণে করেছিলেন জানো?
এটা হচ্ছে ওই ছেলে মামলা করেছিল কোর্টে, আমি বউ নিব, আর আমার এখান থেকে মামলা করা হয়েছিল নারী শিশুর।
মানে বিয়েটাকে শুধু আপনার মাই দিয়েছিল, অন্য কেউ ছিল না এখানে, এই কারণে এই ঘটনাটা ঘটেছে। ওকে, তারপর আপনার মামলা করলেন?
তারপর মামলার সাহায্যে ওখানে ওই রায়টা মেয়েদের পক্ষে হয় সাধারণত, আমার আপুর পক্ষে রায়টা আসছে। ওই যে মেয়েটার সাথে পরিচয় হয়, মেয়ের নাম ছিল বিথি, মাহমুদা খাতুন বিথি।
কোন মেয়েটা? যে অ্যাডভোকেটের যিনি আর কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন।
ওই মেয়ে পরিচিত হয়ে তখন আসে আমাদের বাসায়, মা সাথে করে নিয়ে আসে, মা এবং বোন সাথে করে নিয়ে আসে। নিয়ে আসার পর সেই অ্যাডভোকেট আমাদের বাসায় আসে, এসে খাওয়া দাওয়া করে একদিন থেকে মানে একটি রাত থেকে, তারপর আবার বাসায় চলে যায়।
আচ্ছা।
এরপর ওই মেয়েটি আমাকে দেখে আমার বাসায় এসে, আমাকে দেখার পর তখনও আমি ক্লাস 9-এর স্টুডেন্ট, আর ওই মেয়েটি তখন আমাকে আমার দিকে কেমন করে যেন তাকাতো।
তো ওই সময়টাতে মেয়ে আপনাকে পছন্দ করতো?
হ্যাঁ।
পছন্দ ইন দ্য সেন্স, কিসের পছন্দ?
ওই মেয়েটি আমার দিকে হচ্ছে মানে
ওর বয়স সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল?
ওই মেয়েটির বয়সের সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল 6 বছরের।
মানে ওই আপনার চেয়ে 6 বছরের বড় ছিল?
6 বছরের।
ওকে, তারপর
ওই মেয়েটি সুযোগ পেলে আমার দিকে ঝুঁকে পড়ে, তারপরে হচ্ছে আমার সাথে রোমান্টিক ধরনের কথা বলে।
এটা কি আপনাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার?
আমাদের বাসায় মেয়েটি ছিল 6 দিন।
ওই 6 দিন এই ধরনের?
হ্যাঁ,
ঘটনা। ওকে,
তখন আমি ফোন কিনেছিলাম ফার্স্ট, আর আমার সেই ফোন নাম্বার মেয়েটি নিয়ে যায়, 6 দিন পর মেয়েটি চলে যায়। যাওয়ার পর আমার ফোনে ফোন দিত, আমার সাথে কথা বলতো
বিথি,
এবং আমার ফোনে ওই টাকা পাঠাতো। তখন তো 50 টাকার কার্ড ছিল, 300 টাকার কার্ড ছিল, আমার ফোনে 50 টাকা করে পাঠাতো কথা বলার জন্য। এরকম ভাবে কথা বলতে বলতে মেয়ের প্রতি আমি মানে আমিও একটু আকৃষ্ট হয়ে পড়ি। এরপর ওই মেয়েটি আমাকে বলে যে, তখন আমি আবার নাটক করতাম আমাদের স্কুলে, মাঝে মধ্যে নাটক হতো প্রোগ্রামে, 26 মার্চ, তারপরে হচ্ছে 16 ডিসেম্বর, এরকম উপলক্ষে নাটক হতো, আমি নাটক করতাম। এই এটা আবার ওই মেয়ে শুনেছিল আমার মুখে, আমি বলেছিলাম। তারপর ওই মেয়েটি আমাকে বলে যে, তুমি শুনেছি তুমি নাকি ভালো পারফরমেন্স করো, তো আমার পরিচিত মিডিয়াতে লোক আছে, তুমি ঢাকার দিকে আসলে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। আমি ঢাকায় আসি, আমাকে প্রলোভন দেখায় চাকরির, চাকরি দিবে এবং হচ্ছে নাটকে চান্স নিয়ে দিবে মিডিয়াতে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি স্কুল থেকে চলে আসি, স্কুলে যাই না, স্কুলে যাওয়ার নাম করেই।
ঢাকায় কোথায় থাকতেন আপনি?
ঢাকা তখন থাকতাম হচ্ছে ঢাকার বাইরে গাজীপুরে।
গাজীপুরের
হচ্ছে বাঘের বাজার নামের একটা জায়গা আছে ওখানে।
ওখানে কার কাছে থাকতেন?
ওখানে ওই মেয়েটির দুঃসম্পর্কের এক দোলাভাই ছিল।
আপনি যে কাজটি করলেন, আপনার বাড়ির লোকজন জানতো যে আপনি মেয়েটির কথায় চলে এসেছেন বাড়ি থেকে বের হয়ে গেছেন?
না, জানতো না। আমি চলে আসলাম।
বাড়িতে কি বলে বের হয়ে এসেছিলেন?
আমি স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিলাম।
তারপর বাড়িতে না জানিয়ে আপনি এরকম ঢাকা শহরে চলে আসছেন?
চলে এসেছি।
শুধু এটা কি মেয়েটাকে পাওয়ার জন্য এরকম কোনো কিছু নাকি অন্য?
না, ও যে আমাকে প্রথম দেখিয়েছে যে নাটকে চান্স নিয়ে দিবে। তারপর ওই মেয়েটি একটা বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে গিয়ে আমাকে হচ্ছে কিছু পেপারসে সাইন করায়, সাইন করানোর পর তারপর একটি রুমের মধ্যে নিয়ে গিয়ে বলে, আমি ওনার হাজবেন্ড, উনি আমার ওয়াইফ।
ঠিক বুঝলাম না, মেয়েটা আপনাকে একটা পেপারে সাইন করায়?
আমার
প্রতিক্রিয়া ছিল,
আমি অসম্ভব, এটা কখনোই হতে পারে না, কারণ আমি একজনকে পছন্দ করতাম, সেজন্য এটা পসিবল ছিল না।
এরকম একটা কাজ করলো মেয়েটা আপনার সঙ্গে, এবং আপনি তারপরে ওকে কি বললেন যে, না এটা কোনোভাবে সম্ভব না? তারপর
তখন ওই মেয়েটি আমার,
এর আগে কি আপনার সঙ্গে মেয়েটির কোনো ধরনের কোনো অনৈতিক সম্পর্ক হয়নি?
না। তারপর ওই মেয়েটি আমার দিকে এগিয়ে আসে, আমাকে জোর করে ধরে কিস করে। তারপর এরকম অবস্থা একসঙ্গে চলতে চলতে মেয়েটির সাথে শেষ পর্যন্ত ফিজিক্যাল রিলেশন হয়। তারপর বাবা মা যখন জানতে পারে, এবং ওই মেয়েটি তখন বলে যে, আপনার ছেলেকে মানে মুক্ত করে দিব বা ডিভোর্স দিব, আমাকে টাকা দিতে হবে 50,000।
এই মেয়েটা এই ধরনের কথা বলে?
হ্যাঁ। আর সঙ্গে ওই মেয়েটির সঙ্গে ছিল আমাদের মানে আমার বোনের অ্যাডভোকেট, বোনের যে মামলা ছিল সেই মামলার অ্যাডভোকেট,
মানে অ্যাডভোকেট একই কথা বলে?
হ্যাঁ।
চিন্তা করুন অবস্থা। তারপর
তখন আমার দুঃসম্পর্কে এক নানা অ্যাডভোকেট ছিল, সে অ্যাডভোকেট বলল যে, ঠিক আছে 25,000 টাকা, মানে ওই মেয়েটির সাথে বিথির সাথে কন্ট্যাক্ট করলো যে, 25,000 টাকা দিব, যদি তুমি রাজি থাকো তাহলে আসো, আমরা একটা একটা ব্যবস্থা করে দিব। তখন আমার আপুকে বলে, আমার আপু হচ্ছে যেহেতু আমার বড়, বলার পর তখন আমার আপু বলে যে, ঠিক আছে 25,000 টাকা দিব। তখন নানার মাধ্যমে ওটা মানে ডিসকাস হয় আর কি।
ডিসকাস হলো, এবং আপনাকে আপনার পরিবার কি করলো?
পরিবার আবার আমাকে ফিরিয়ে নিয়ে গেল, আমি পুনরায় আবার স্টাডি শুরু করলাম। তারপর আমার হচ্ছে আমার সাথে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছিল এক বন্ধু, ওই বন্ধুর ছোট বোন ক্লাস 8-এর এক্সাম দেবে, বলেছিল যে, তুমি যদি আমার বোনকে কয়েকটা দিন একটু গার্ড দাও তাহলে আমার বোনের রেজাল্টটা ভালো হবে। কয়েকদিন বলছে, বেশ কয়েকদিন বলার পর আমি রাজি হলাম এবং তাকে পড়াইতে গেলাম। তাকে যখন পড়ানো শুরু করলাম, সে মনোযোগ সহকারে পড়ে না। তখন আমি বললাম, আচ্ছা কিছুদিন পরে তোমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা না করো তাহলে তোমার বাচ্চা কাচ্চাকে প্রাথমিক শিক্ষাটা তুমি দেবে কিভাবে? তারপর বলে যে, সেজন্য তো আপনি আছেন, আমার ছেলে মেয়েকে আপনি পড়াবেন। বললাম যে, আমি পড়াবো সেটা কিভাবে সম্ভব হয়? তোমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, অনেক দূরে বিয়ে হয়ে যায়। তখন বললো যে, আপনি আমার শ্বশুরবাড়িতে যাবেন, গিয়ে পড়াবেন। তখন বললাম যে, আমি শ্বশুরবাড়িতে গিয়ে পড়াবো? তোমার শ্বশুরবাড়িতে গিয়ে পড়ালে তোমার হাজবেন্ড যদি কিছু বলে, তখন বলতো যে আমার হাজবেন্ড কিছু বললে তাকে মাথার উপর তুলে আছাড় মারবো। মেয়েটি মানে তার দৈহিক গঠন একটু বেশি ছিল,
আপনি বিশ্বাস করেছেন যে আছাড় মারলেও মারতে পারে? ঠিক আছে,
তারপর বললো যে আপনি আমার ছেলে মেয়েকে পড়াবেন আর আপনার পছন্দের পিঠা আমি বানিয়ে দেবো আপনি খাবেন, এরকম ধরনের গল্প করতো। তো এরপর তাকে পড়ালাম, পড়ানোর পর তার যে এক্সাম হলো সে ভালো রেজাল্ট করলো, তার বাবা খুশি হয়ে তাকে একটা মোবাইল ফোন কিনে দিল। তারপর মেয়েটি একদিন আমার ফোনে ফোন দিল, ফোন দেওয়ার পর তখন আমি মেয়েটিকে বললাম যে মাসিমা আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিভাবে বলবো, তো তারপরে বলতে বাধ্য হচ্ছি, তোমাকে আমার ভালো লাগে আর নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলছি। তখন আমাকে বলতে চাচ্ছি ভাইয়া আপনাকে আমি বড় ভাইয়ের মতো দেখি আর আপনি আমাকে এই ধরনের কথা বললেন। তখন আমি বললাম যে না আমি এমনিতে বলছি আচ্ছা ঠিক আছে, এই বলে ফোন কেটে দিচ্ছি। কিছুক্ষণ পরেও আমাকে এসএমএস করছে আই লাভ ইউ টু।
ওকে,
তখন আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ঠিক তুমি আমার ছোট বোনের মতো, আমার বন্ধুর ছোট বোন মানে তো আমার ছোট বোন, কি ধরনের এসএমএস করছো? তখন বলছে ভাইয়া আসলে কিছু মনে করবেন না, আমি তখন আপনাকে এইভাবে বলাটা ঠিক হয়নি। তখন আমার বিশ্বাস হতো না যে আমাকে সে আসলে লাভ করে। এরপর আমি তার বাসায় কন্টিনিউ যাওয়া আসা করতাম। একদিন সন্ধ্যায় বলছে ভাইয়া লাইটটা নিয়ে তো আসেন তো, মুরগিগুলো মানে বন্দি করবো। লাইট নিয়ে গেলাম, যাওয়ার পর আমি ওর মুরগি বন্দি করা হয়ে গেল, তখন আমি ওর পিছন থেকে ওকে আমি জড়িয়ে ধরলাম।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিতে চাই, জায়গাটিতে ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স এলিট 920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এখানে। আজকে হৃদয় তার জীবনের গল্প বলছে, আরিফুল ইসলাম হৃদয়, এবং তাকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেসি আছে আরজি কিবরিয়া নামে, অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে আমাদের মেম্বার হয়ে যাবেন। এই কথাগুলো বারবারই বলি, একইভাবে বলি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ওকে হৃদয়, আমরা যেখানটায় ছিলাম বলুন, তারপর
আমি নাসিমাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে তার হাত দিয়ে
ওকে ওকে লেটস গো। আমরা আসলে ইন ডিটেল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না, বুঝতে পেরেছি ওখানে কিছু একটা হয়েছে। তারপর
তারপর বলতেছে ছি ভাইয়া আপনি এই ধরনের এটা কি করলেন, এবং আমি ওখান থেকে চলে আসলাম। এভাবে তার বাসায় আমি কন্টিনিউ যাওয়া আসা করতাম, সে ফোনে কথা বলতো,
কারণ এক ধরনের লাইট ছিল ওর পক্ষ থেকে।
তার ফোনে অনেকগুলো নাম্বার থেকে কল আসতো, আমি জিজ্ঞাসা করতাম এগুলো কার কার নাম্বার থেকে কল আসতে। তখন ওই মেয়ের মা বলতো যে আমি কথা বলেছি। এরপর একদিন ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে সেদিন ছিল হচ্ছে প্রচুর বৃষ্টির দিন, ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম এমন সময় বৃষ্টি নামছে। আমি দৌড়ে গিয়ে তার বাসায় উঠলাম, বাসায় উঠে বারান্দায় একটি গামছা ছিল, সেই গামছা দিয়ে আমি মাথা মুছলাম, মাথা মুছে ঘরে ঢুকলাম। ঢোকার পর দেখি নাসিমা শুয়ে আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে চাচি কোথায়, বললো যে পাশের বাড়িতে গোসল করতে গেছে। তখন আমি বললাম যেহেতু পাশের বাড়িতে গোসল করতে গেছে, বৃষ্টি না ভালো হলে তো আর আসবে না। তখন নাসিমা উঠে দাঁড়ালো, আমি ওকে জড়িয়ে।
ওকে, আমি যেটা জানতে চাই আপনার কাছ থেকে এক কথায়, সেটা হচ্ছে আপনার এবং ওর মধ্যে একটা অনৈতিক সম্পর্ক সেই সময়টাতে হয়েছে, রাইট? ওকে ফাইন।
এরপর বৃষ্টি ভালো হলো, বৃষ্টি ভালো হওয়ার পর ওর মা আসলো। মা আসার পর বলতেছে যে বাবা কখন আসছো? বললাম যে আমি বৃষ্টি যখন শুরু হয় তখন আসছি। তখন বলল যে বাবা তাহলে এক কাজ করো, বসো, খাওয়া দাওয়া করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন খাওয়া দাওয়া করতে দিল, খাওয়া দাওয়া দুজন একসাথে করলাম আর খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর চাচি ভেবেছিল যে যেহেতু এতক্ষণ সময় আমি বাসায় ছিলাম না, এখন কিছু হলো কিনা এই ভেবে খাওয়া দাওয়ার কথা বলছিল, কিছু হলে তো খাওয়া দাওয়া করবে না, যাচাই করার জন্য।
ওকে ওকে।
আর এর মধ্যে অনেক কিছু হয়েছে, বাট আমি কখনো মানে ওই মেয়েটা মানে আমি যদি ওই মেয়েটিকে ইউজ করতাম তাহলে আমার মনে হয় 2 বছর ওর বাসায় যাওয়া আসা করছে, 2 বছরের মধ্যে আমি প্রায় 1.5 বছর মতো তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারতাম, এরকম একটা সুযোগ ছিল। কখনো আমি সেটা করিনি, কারণ আমি জানতাম যে এটা হচ্ছে একটা মেয়ের অমূল্য সম্পদ আর এটা আমি কখনো করতে পারিনি, এটা আমাদের পসিবল না। তাই আমি কখনো আমি তার ক্ষতি করার চেষ্টা করিনি।
ওকে।
এরপর একদিন তার সাথে ভুল বোঝাবুঝি হলো, সে আমার ফোন রিসিভ করলো, আমি ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করলো, রিসিভ করার পর আর একটা ফোন এসেছে, সে ফোনটা রিসিভ করেছে, হোল্ড হয়ে গিয়ে তারপর কনফারেন্সে আমি কথাটা শুনতে বললাম একটা পুরুষের কণ্ঠ। তখন থেকে আমি ভাবলাম যে এ আমার সাথে রিয়েল লাভ করে না, এ শুধু টাইম পাস করে।
ওকে।
তখন থেকে আমি বললাম যে ঠিক আছে তুমি আমার যোগ্য নও, আমি তোমাকে লাইফ পার্টনার হিসাবে মেনে নিতে পারবো না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, অন্য কাউকে বিয়ে করো।
ওকে।
আর এর মধ্যে ওর বিভিন্ন জায়গা থেকে বিয়ে আসতে শুরু করলো। তখন ওর মা একদিন আমাকে দেখে জিজ্ঞাসা করলো যে বাবা যতদূর জেনেছি যে তোমার ওর মধ্যে রিলেশন আছে, তো বিয়ে আসতেছে কি করবে, তুমি যদি এখন বিয়ে করো তাহলে কথাবার্তা বলে রাখো, আর যদি বিয়ে না করো তাহলে আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিবো। বললাম ঠিক আছে আপনি ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেন। তখন বলছে বাবা তুমি কি ওই বিয়ে ভেঙে দেবে না, তো বর্তমানে ছেলে মেয়েরা হচ্ছে দেখা যাচ্ছে কি রিলেশন করার পর অন্য জায়গায় বিয়ে দিতে গেলে বিয়ে ভেঙে দেয়। তখন বললাম যে আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমি এটা কখনো করব না। ওই মেয়ের বিয়ে ঠিক হলো এবং আমাদেরকে ইনভাইট করলো, আর ওই মেয়ের বিয়ের ঠিক 3 দিন আগে আমি আমার খালার বাসায় চলে যাই।
আচ্ছা।
ওখানে যাই, যাওয়ার পরে ওখানে হচ্ছে আমার খালার হচ্ছে ভাসুরের মেয়ে, মানে আমার হচ্ছে খালাতো ভাই একটা আর হচ্ছে খালাতো বোন দুইটা। আমার খালাতো ভাইয়ের নাম রতন, রতনের হচ্ছে চাচাতো বোন।
ওকে।
চাচাতো বোনের সাথে দেখা হয় ওখানে গিয়ে। আমি ওখানে 7 দিন ছিলাম, দুপুরে ঘুমানোর অভ্যাস ছিল, দুপুরে ঘুমাতাম, ওই মেয়ে এসে করতো আমার খালাতো বোনদের সাথে বসে, আমি যে রুমে ঘুমাতাম ওই রুমের পাশে বেলকনি রুম, বেলকনি রুমের পাশে সিঁড়ি আছে, সিঁড়িতে বসে হই হল্লা করতো আমার ঘুম ভাঙানোর জন্য।
ওকে।
আমি মাঝে মাঝে রেগে যেতাম, রেগে গিয়ে বলতাম যে হই হল্লা ওদিকে গিয়ে করা যায় না, আমি বলতেছে আপনি কি রাত্রে ঘুমান না? ওই আমার রতনের চাচাতো বোন, ওর নাম ছিল রেবেকা সুলতানা।
ওকে।
তখন এরকম তার মধ্যে আমার মধ্যে কথা হতো, আর 7 দিনের মধ্যে তার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গিয়েছিল। আর 7 দিন পরে যখন চলে আসি, তখন আসার পথে আমার খালাতো বোন এবং হচ্ছে রেবেকা সুলতানা এবং আরো বেশ কয়েকটা মেয়ে ওদিকে মানে খেলাধুলা করতেছিল, তখন আমাকে দেখে সবাই খেলা বন্ধ করে দাঁড়ালো। পরে আমি বললাম যে আপনাদেরকে খুব মিস করবো, মানে আমি চলে যাচ্ছি বাট আপনাদেরকে খুব মিস করবো। তখন রেবেকা সুলতানা বলছে যে আপনাকে আমরা খুব মিস করবো।
আচ্ছা।
এরপর আমাকে আমার খালাতো দুই খালাতো বোন এবং হচ্ছে রেবেকা সুলতানা এগিয়ে দিতে এসেছিল।
আচ্ছা।
একটি নদী আছে, নদী পার হতে হয়, নদীর নাম হচ্ছে নন্দকোজার নদী, নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম আর আমার খালাতো দুই বোন এবং হচ্ছে রেবেকা সুলতানা দাঁড়িয়ে ছিল আমাকে বিদায় দেওয়ার জন্য। বিদায় নিয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি কি যেন একটা রেখে আসলাম।
কেন মনে হচ্ছিল? আপনার মেয়ের সঙ্গে কথা হয় না তেমন একটা, কিছু হয় না
এই দিনে, তার সাথে আমার গুডউইল একটা রিলেশন হয়ে
গেছে এই রেবেকার সঙ্গে,
রেবেকার সঙ্গে
যে আলটিমেটলি আপনার খালার কোন এক আত্মীয় হয়।
হ্যাঁ।
ওকে।
আর তাকে রেখে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল, তবু আসলাম। কিছু ফিরে ফিরে তাকাতাম, দেখলাম যে ওর চোখ দুটো ছলছল।
ওকে।
তারপর নদী পার হলাম, নদী পার হয়ে চলে আসলাম, আমি আর তাকে দেখতে পেলাম না, তারা ফিরে গেল। ওই সময় আমাদের দুজনের বিদায়, সেই বিদায়কে নিয়ে একটা কবিতা লিখেছিলাম দুজন দূর প্রান্তে।
তারপর
এরপর আমি চলে আসি, চলে আসার পর রতনের সাথে কথা বলি। সেই রতন বলল,
রতন কে? খালাতো ভাই।
খালাতো ভাই।
আচ্ছা,
রতন বলল,
আরে মেয়েটা কেন, কি ছিল আপনার খালার, কি হতো?
খালার ভাসুরের মেয়ে।
ভাসুরে, আপন ভাসুরের মেয়ে। আচ্ছা,
তখন রতন বলল যে রেবেকার সাথে অনেকেই রিলেশন করার চেষ্টা করছে, কাউকে পাত্তা দেয় না। তখন আমি বললাম যে কি বলছো, যেহেতু রতন আমার চেয়ে 4 বছরের ছোট, আমাকে আপনি করে বলে, আমি ওকে তুমি করে বলি। তখন বললাম কি বলছো, ঠিক আছে তুমি আমার সাথে বাজি লাগো, আমি তোমার দাদু বোনের সাথে রিলেশন করো।
ওকে,
তখন বাজি লাগলো আর আমিও বাজি লাগলাম। লাগার পর তারপর বললাম যে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যেহেতু ওদের বাড়িতে ফোন নেই, কথা বলতে হলে আমার ওই খালার ফোন দিয়েই কথা বলে, যে কোনো গেস্টের সাথে কথা বলতে লাগলে খালার ফোন দিয়েই কথা বলে। আর যে 7 দিন ছিলাম, এই 7 দিনের মধ্যে একদিন দুপুরে একটি কবিতা লিখে ঘুমিয়েছিলাম, আর ওই রেবেকা সুলতান এসে আমার কবিতাটা চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, আমার লেখা কবিতাটা সে রেখে দেয়, এবং তার লেখা একটা মানে ওই কবিতাটাই তার নিজের হাতে লেখে ওখানে আবার রেখে যায়, পরের দিন রেখে যায়। আমি ঘুম থেকে উঠে বলি কি ব্যাপার আমার কবিতা করি, রতনকে বললাম কি ব্যাপার তুমি আমার কবিতা কি করছো, আমি তো নেইনি। পরের দিন আবার ঠিক ওই জায়গাতে রেখে যায়, রেখে যাওয়ার পর বললাম কি ব্যাপার এটা তো আমার হাতের লেখা না। তখন রতন দেখে বলতেছে এটা রেবেকার হাতে। রতনের সাথে বাজি লাগলাম, রতন বলল যে ঠিক আছে আমি যখন ও ফোন হাতে নিবে কথা বলার জন্য কারোর সাথে, তখন আমি আপনাকে জানাবো, আপনি ওর সাথে তখন কথা বলবেন। ও যখন ফোন হাতে নিত তখনই আমি আমাকে জানাতো, আর আমি মিস দিতাম, কল দিতাম না। কল দিলে তার সাথে ফার্স্ট কথা সে আমার সাথে আমার প্রতি আগ্রহটা জাগবে না, এজন্য মিস দিতাম। কয়েকদিন মিস দিলাম, মিস দেওয়ার পর ও একদিন ভাবলো যে কি ব্যাপার আমি ফোন হাতে নিলে এই নাম্বার থেকে মিস আসে, ব্যক্তিটা কে?
রেবেকার ফোন ছিল ওটা?
না না, আমার খালার ফোন।
খালার ফোনে দিতাম মিস কল। ওকে, তো আপনি খালার ফোনে মিস কল দিয়ে লাভটা কি, কারণ খালা দেখলে তো সমস্যা
না, খালার ফোনটাই ও নিত কথা বলার জন্য।
তো মিস কল দিলে আপনি ও বুঝবে কিভাবে যে আপনি কখন মিস কল দিচ্ছেন না দিচ্ছেন?
ফোনটা যখন ও হাতে নিত তখন আমার খালাতো ভাই রতন সে আমাকে ইনফর্ম করত।
ওকে ওকে ওকে, দ্যাটস ফাইন।
এখন ফোনটা আছে রেবেকার কাছে।
মানুষের হাতে কত সময়। ওকে ফাইন, বলেন বলেন।
তারপর আমি যখন আমাকে ব্যাগ দিল, ব্যাগ দেওয়ার পর আমি ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি ব্যাগ দিলাম, কারণ ফোনের টাকা খরচ হলে তো আমার খালারই খরচ হবে। তার সাথে কথা বললাম, বললাম যে রেবেকা আমি হৃদয়। তখন আপনি কেন ফোন করছেন?
মেয়েটা কি আপনার বয়স সমবয়সী ছিল নাকি ছোট ছিল?
আমার চেয়ে 1 বছরের ছোট।
1 বছরের ছোট ছিল। তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি এসএসসি এক্সাম দিচ্ছি।
এসএসসি এক্সাম দিয়ে অবসর সময়টা?
অবসর সময়টা।
খুবই ইন্টারেস্টিং সময় এই লাইফে, বিশেষ করে এখনকার ছেলে মেয়ে যারা এসএসসি পরীক্ষা দিয়ে যে সময়টা পায় 3 মাস, আমি জানি না 3 মাসের জন্য ইয়ে থাকে কিনা, তারও অনেক আগে বোধহয় রেজাল্ট বের হয়ে যায়। এই সময়টাতে আমরা বিশেষ করে মানে এত ইন্টারেস্টিং লাইফ পার করেছি, 10 বছর পড়াশোনা করার পরে 3 মাস পেয়েছি, কোনো পড়াশুনো নেই, ভাবতেই ভালো লাগে। কিন্তু এখন যেটা হয় যে এই 3 মাসের ব্রেক ইন্টারের পরে কিংবা এসএসসির পরে, আমি জানি না 3 মাস আদৌ আছে কিনা, যা পড়াশোনা করেছে 10 বছরে তার চেয়ে বেশি পড়াশোনা করতে হয়, কারণ একটা ভালো কলেজে চান্স পেতে হবে, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। স্টুডেন্ট লাইফ, উফ, হেল। বলেন তারপর।
তারপর ওকে বললাম যে রেবেকা অ্যাকচুয়ালি মানে তোমাকে আমার ভালো লাগে, তো আমি তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতেছি।
ওকে, এখন প্রেম প্রেমের প্রস্তাব না, ডিরেক্ট বিয়ে।
হ্যাঁ,
সাহস দেখে অবাক হচ্ছে আমি।
তখন বলতেছে যেহেতু বাজি লাগছে তার সাথে আমার রিলেশন করতে হবে।
কার সাথে যেন বাজি ছিল?
আমার খালাতো ভাইয়ের সাথে।
খালাতো ভাইয়ের সাথে? ওকে, যে আপনার ফোনটা আগে দেয়। ওকে, কেউ কি সমবয়সী ছিল আপনার?
না, আমার খালাতো ভাই আমার চেয়ে 4 বছরের ছোট ছিল।
4 বছরের ছোট ছিল। হ্যাঁ, বলেন তারপর।
তারপর বলতেছে আপনি আমাকে জানেন না, চেনেন না। আমি বললাম আমি সব জানি, তোমাকে ভালো করে চিনি। তখন বলতেছে ঠিক আছে আপনি আমাকে চিনেন, কিন্তু আমার লাইফ স্টোরিটা তো আপনি জানেন না। তখন বললাম যে হ্যাঁ আমি সেটাও জানি। তখন বলতেছে কোনটা? বললাম ওই আলামিনের বিষয়টা তো। তখন বলতেছে আপনি জানেন? বললাম হ্যাঁ আমি জানি। তারপর বলতেছে তারপরেও? তখন বললাম হ্যাঁ তারপরেও। তখন বললাম যে অনেক ছোটবেলা তুমি আমাদের বাসায় এসেছিলে বেড়াতে, আসার পর তখন তোমার এবং আমার বিয়ের কথা একবার খালা বলেছিল, তো তখন হয়নি তাই কি হয়েছে, সেই তখনকার কথাটাকে এখন সত্য করা যায় না,
এটা আপনি বললেন।
আমি বললাম
ওকে,
তখন আমাকে ইয়েস নো কোনো রেজাল্ট দিল না, তখন আমি বললাম ঠিক আছে আমি তোমাকে ভাবার জন্য 3 দিন সময় দিলাম, 3 দিন পরে আমাকে জানাবে।
ওকে,
এর মধ্যে 3 দিন পার হয়ে গেল আমাকে জানায় না, আমি 4 দিনের দিন ফোন দিলাম ওই নাম্বারে রতনের সাথে কথা বলার জন্য। তখন রতন বলতেছে ও তো বাসায় নেই, বাসায় নেই মানে কোথায় গেছে, বলো ঢাকায় গেছে, ঢাকায় কোথায়, বড় ভাই ঢাকায় থাকে, ওর বড় ভাইয়ের বাসায় গেছে। এরপর
রতনটা কি ছিল,
আমার খালাতো ভাই
রতন, যে আপনাকে বাড়ি দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ
ওকে,
তখন বললাম যে ওর সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না, বলতেছে না ওর সাথে কন্ট্যাক্ট করা যাবে না, তবে কবে আসবে সেটা আমি জেনে বলতে পারবো। বললাম আচ্ছা ঠিক আছে তুমি জেনে আমাকে বলো। তখন রতন আমার হচ্ছে ওই রেবেকার বড় ভাইয়ের কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে বাড়িতে অনেক কাজ লেগে গেছে, তো চাচ্ছি বাড়িতে কবে আসবে।
এটা কাকে জিজ্ঞেস করেছে,
ওই বড় ভাইকে জিজ্ঞাসা করছে, রেবেকার বড় ভাই,
রেবেকার বড় ভাইকে, মানে উনি কি ছিল না ওর বাসাতে,
রেবেকার বড় ভাই ঢাকায় থাকে
না, সেটা ঠিক আছে কিন্তু চাচি বাড়িতে কবে আসবে, মানে হচ্ছে কি
চাচি এবং হচ্ছে রেবেকা
দুজনেই ওখানে ছিল,
ওখানে ছিল,
ঢাকাতে ছিল,
ঢাকাতে ছিল।
ওকে,
তারপর বললো যে 3 দিন পরে যাবে, রতন আমাকে জানালো যার সাথে বাজি লেগেছিলাম খালাতো ভাই রতন, সে বললো যে 3 দিন পরে আসবে। যখন 3 দিন পরে আসলো তখন আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুমি ফোনটা একটু রেবেকার কাছে নিয়ে যাবে, বললো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে গিয়ে বলবো। রেবেকার কাছে ফোনটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ফোন দেয়, বলে যে কে যেন ফোন দিয়েছিল কথা বলবে, তখন বলে যে কে, আমি আননেম নাম্বার থেকে ফোন দিয়েছিলাম, যে নাম্বার দিয়ে কথা বলে ওইটা না। তখন বলছে কে, বলতেছে যে এই নাম্বারটা আপনাকে চাইছে।
ওকে,
তখন রেবেকা মিস দিলাম, মিস দেওয়ার পর আমি ব্যাগ দিলাম, ব্যাগ দেওয়ার পর বললাম কি ব্যাপার তুমি আমাকে না বলে চলে গেছো ঢাকায়, কিছু বললে না, কোনো রেজাল্ট দিলে না, তখনও কোনো রেজাল্ট দিচ্ছে না, চুপ করে আছে।
আচ্ছা,
এরপর আমি কিছুদিন পরে আবার খালার বাসায় বেড়াতে আসি, সম্ভবত 10-15 দিন পরে।
ওকে,
আসার পর পাশাপাশি খালার বাসা এবং হচ্ছে আমার রেবেকাদের বাসা পাশাপাশি,
ওকে,
আমি রেবেকাকে বললাম যে দেখো আমি তোমার সব কথা শুনবো, তুমি শুধু আমার একটা কথা শুনো। এই কথাটা আমি বারবার বলতাম, তখন বলতো আপনার কি কথা, তখন আমি বললাম যে তুমি শুধু আমাকে লাভ করো, তুমি শুধু আমাকে লাভ করো, তারপর তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই শুনবো, তো যাই হোক তুমি আজকে রাতে আমার সাথে দেখা করো। তখন বলতো সে রাত্রে কিভাবে, বললাম কেন তুমি ঘর থেকে বের হবে কথা বলবো,
ওকে,
অথবা তুমি জানালা পাশে থাকবে জানালা খুলবে কথা বলবো।
তখন আপনি কোথায়, খালার বাসায়?
খালার বাসায়।
আচ্ছা,
তখন আমি বললাম, বলার পর বললো যে ঠিক আছে। আর রাত যখন 12টা তখন আমি চলে গেলাম রেবেকাদের বাসায়, যেহেতু পাশাপাশি আমি যে রুমে ছিলাম ওই রুম থেকে ওটা দরজা খুলে চলে আসলাম। আসার পর ওই রুমের জানালায় টোকা দিলাম, টোকা দেওয়ার পর কোনো সারা শব্দ নেই। তারপর আমি ওই ঘরের পাশে ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছ উপরে তুলে নিয়ে চলে আসি।
কেন, দেখা করেনি কারণে,
দেখা করেনি, সে যেন জানতে পারে যে আমি
এসেছিলাম। ওকে,
ফুলের গাছ উপরে নিয়ে আসি এবং হচ্ছে কিছু অংশ ছিঁড়ে ওখানে ফেলে রেখে আসি।
ওকে,
পরের দিন সকালে ও দেখে, দেখার পর মানে বুঝতে পারে না, তখন আমি বললাম, যখন দেখা হলো তখন বললাম কি ব্যাপার, তুমি কথা দিয়ে কথা রাখলে না কেন, বললো আপনি তো আসেননি। আমি আসিনি মানে, আমি তো আসছিলাম, আমি না আসলে এই কাজগুলো কে করছে, বলছে আপনি যেখানে আসছিলেন আমি তো ওই রুমে থাকি না, আমি থাকি এই রুমে।
ওকে,
তখন বললাম আমি তো জানি যে তুমি ওই রুমে থাকো, ওই রুমে বাচ্চাদেরকে প্রাইভেট পড়ালে দেখলাম, বলছে আমি ওই রুমে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, আর যখন বড় ভাই বাসায় আসে তখন আমি এই রুমে থাকি, আর বড় ভাই বাসায় না আসলে আমি ওই রুমে গিয়ে থাকি।
আচ্ছা,
তো বললাম ঠিক আছে আজকে রাত্রে দেখা হবে। পরের দিন এবং রাত হলো, রাত হওয়ার পর আমি রীতিমতো রাত 12টার দিকে গেলাম, গিয়ে জানালা ধারে আমি দাঁড়িয়ে থেকে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম।
আচ্ছা,
কথা বলার পর সে এক পর্যায়ে রাজি হলো, রাজি হওয়ার পর তখন চলে আসলাম, মোটামুটি 1.5 ঘন্টার মতো কথা হয়, আর কথা হওয়ার পর আমি চলে আসি, এসে আমার রুমে শুয়ে পড়ি, রীতিমতো পরের দিন রাত্রে আবার যাই।
ওকে,
এরকম ভাবে কন্টিনিউ
কয়েকদিন রেগুলার যাচ্ছেন দেখা করার জন্য।
আচ্ছা, তারপর একদিন আমি বললাম যে এই জানালার পাশে দাঁড়িয়ে কথা বলবো, হঠাৎ করে যদি তোমার বাবা মা বের হয় দেখে তখন কি হবে, আর যদি কেউ দেখে ফেলে তখন কি হবে, তখন বলতে আমি যদি দরজা খুলে, দরজা খুলে শব্দ পেলে তখন মা জিজ্ঞাসা করবে কি ব্যাপার দরজা খুলতে দিস কেন, আর আমি একা একা কখনো বাইরে বের হয় না, বাইরে বের হতে গেলে মাকে বলে যে মা উঠোয়ান বেড়ে যাবে,
ওকে
আমি দরজা খুলতে পারবো না, সরি,
ওকে।
তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আগামীকালকে দেখবো, এ বলে চলে গেলাম। পরের দিন আমি একটি হ্যাকসো ব্লেড নিয়ে আসছি জানালার রড কেটে ভিতরে ঢোকার জন্য।
জানালার রড কেটে আপনি ভিতরে ঢুকবেন?
হ্যাঁ। তারপর রীতিমতো আমি হ্যাকসো ব্লেড দিয়ে দুটি রড কাটলাম গ্রিলের, মানে জানালার, আর রডগুলো ছিল খাড়া, কয়েকটা সম্ভবত 8-10টা রড দিয়ে ছিল। দুটি রড কেটে জানালার ভিতর দিয়ে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আবার রডগুলো রীতিমতো লাগিয়ে জানালা আটকে আমি আবার মানে পূর্বের অবস্থায় চলে গেলাম, জানালা যেন বাইরে থেকে দেখে বোঝা না যায় যে কাটা। তারপর ওর সাথে হচ্ছে রীতিমতো আমি ওর বিছানায়, একই বিছানায় উঠলাম। উঠে হচ্ছে মানে ওর আসলে মেয়েটা কেমন, আমি তো মেয়েটার সাথে দীর্ঘদিন লাভ করিনি, সেটা একটা দেখার বিষয় আছে, ভাবার বিষয় আছে। আমি ভাবলাম যে মেয়েটাকে একটু যাচাই করবো আজকে, মেয়েটা কেমন সে জানার জন্য। তখন আমি রেবেকার হচ্ছে জোরপূর্বক আর কি, মানে যেটাকে বলা হয় ধস্তাধস্তি করা, জোরপূর্বক আমি ওর পরনের কাপড় খুলে নিই, খুলে নিয়ে আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি তাকে আজকে মানে মানে তার সাথে জোরপূর্বক একটা কিছু করতে যাচ্ছি, এ ধরনের বোঝানোর চেষ্টা করছি। তারপর সে আমার সাথে যখন ধস্তাধস্তি তা পারলো না, তখন সে চিৎকার করলো, মানে খুব জোরেও না আবার খুব আস্তেও না, মানে চিৎকার করলো যে আল্লাহ আমাকে বাঁচাও। যখনই এভাবে চিৎকার করলো তখনই আমি সাথে সাথে আবার হচ্ছে পরনে যে কাপড়গুলো খুলে নিয়েছিলাম সেই কাপড়গুলো দিয়ে ওকে বললাম যে ঠিক আছে তুমি এগুলো পরে নাও। তারপর ওর মা পাশের রুম থেকে মানে পাশের ঘর থেকে বলছে কিরে কি হয়েছে, কোনো জবাব দিন, আমি বলছি চুপ করে থাকো, একটা জবাব দিলেন, জবাব দিলে এখন জানাজানি হয়ে যাবে। এরপর কিছু বলেনি, তখন বললাম যে সকালে যদি জিজ্ঞাসা করে বলবো।
মানে ও কি একা রুমে থাকতো?
হ্যাঁ।
দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল?
হ্যাঁ।
ওকে,
বললাম যে যদি সকালে জিজ্ঞাসা করে রাত্রে কি হয়েছিল, তখন বলবো যে স্বপ্ন দেখেছি অথবা কিছু মনে নেই, কই কি হয়েছে।
আপনি জানালার গ্রিল কেটে ঢুকে বললেন?
হ্যাঁ।
মাই গডনেস, সাহস দেখে আমি অবাক হচ্ছি। ওকে,
তারপর ও আমাকে এতটা বিলিভ করলো যে একা ঘরে একটি মানুষ এতটা সুযোগ পাওয়ার পরেও কিছু না বলে কিছু না করে ছেড়ে দেয়, ওর ছেলে খারাপ হতে পারে, মানে সে আমাকে বিলিভ করতে শুরু করলো এবং তার সাথে আমার খুব ভালো একটা রিলেশন হয়ে গেল। এতটা রিলেশন হয়ে গেল তাকে আমি একবার না মানে একটু না দেখলে থাকতে পারি না এরকম।
আপনার ভেতরের ইন্টেন্স কি ছিল ওই রাতের বেলায়, আলটিমেটলি মেয়েটার ক্যারেক্টার জাজ করা?
হ্যাঁ।
ওকে,
যখন সে ওই আল্লাহ আমাকে বাঁচাও এ বলে চিৎকার করছে, তখন আমি ভাবলাম যে এই আমার সাথে তো শক্তিতে পারবে না, আর এত কিছুর পরেও যদি আমি জোরপূর্বক তাকে কিছু করি তাহলে মেয়েটার সাথে আমার রিলেশন হবে না বা থাকবে না, সে আগামীকাল থেকে বা এই ঘটনার পর থেকে আমাকে ঘৃণা করবে, এবং যেহেতু বলছে আল্লাহ আমাকে বাঁচাও তারপরেও যদি আমি তাকে কিছু করি স্বয়ং সৃষ্টিকর্তা আমায় ক্ষমা করবে। এই ভেবে আমার মানে ভিতরে এ ধরনের ভাবনা আসছে, ভাবনা আসার পর আমি তাকে কিছু না করে তার কাপড় চোপড় তাকে পরতে দিয়ে তারপর সেদিন আর বেশি দেরি করিনি রুম থেকে বের হয়ে চলে আসছি। এভাবে মাঝে মাঝে দেখা করতাম। তারপর একদিন রাত্রেবেলা আসার পথে আমার খালা দেখে ফেলছে, খালা দেখে ফেলছে। সেদিন আমি বাসা থেকে মানে বাইসাইকেল চালিয়ে যেতাম, মোটর বাইক নিয়ে গেলে শব্দ হবে, বাইসাইকেল চালিয়ে নিয়ে যেতাম। এভাবে খালার বাসায় যে কদিন থাকতাম সেভাবে দেখা করতাম। আর আমার বাসা থেকে আমার রেবেকার বাসার দূরত্ব ছিল 36 কিলোমিটার। এই 36 কিলোমিটার রাস্তা কনকনা শীত, রাত 10টার পরে কাউকে বাইরে পাওয়া যায় না। ওই শীতের মধ্যে আমি আসতাম ওর সাথে দেখা করার জন্য, এসে দেখা করতাম। আর সেই সাইকেলটা রাখতাম এমন একটা জায়গায় রাখতাম যদি রাস্তার ধারে রাখি কেউ দেখে, দেখলে জানাজানি হয়ে যাবে, আবার চুরিও হতে পারে। সেই জন্য সাইকেলটা রাখতাম হচ্ছে একটি কবরস্থানের পাশে, মানে গোরস্থান আছে কবরস্থান, সেই কবরস্থানের পাশে একটি গাছ ছিল, সেই গাছের সাথে একটা হেলান দিয়ে তালা দিয়ে রাখতাম।
ওকে, রাতের বেলা?
রাতের বেলা
এই গোরস্থানের পাশে।
হ্যাঁ।
প্রেমের অনুভূতি অত্যন্ত ক্ষিপ্র, অত্যন্ত তীব্র, অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত দুর্ধর্ষ। মানে একটা জিনিস সারাটা জীবনে আমরা বলতে পারি যে মনের ভেতরের যে প্রেমানুভূতি, সেই প্রেমানুভূতি যখন প্রবল বেগে একটা মানুষকে হার্টে ধাক্কা দেয় এবং ফোর্সফুলি যখন তাকে মোটিভেট করতে থাকে, এর চাইতে বড় মোটিভেশন আর কোন অনুভূতিতে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা সেটা তো অন্য জিনিস, তার বাইরে আমি বলছি, আর কোন অনুভূতিতে আমার মনে হয় না এতটা ফোর্স থাকে, মানে ফোর্সটা যদি আমি অনুভব করতে চাই। বাকি কিছু অনুভূতি, মার প্রতি ভালোবাসা, সন্তানের সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক, পিতার সম্পর্ক, সেগুলো অন্য জিনিস, কিন্তু যদি অনুভবের জায়গা থেকে আসে, এবং যে কারণে কবরস্থান বলেন, ভূত প্রেত বলেন, মরে যাওয়া বলেন, সুইসাইড বলেন, এগুলো মানুষ প্রেমের সম্পর্কে জড়িয়ে অহরহ করে এবং অনেকেই ভুল করে। আজকের এই গল্পটা ভুলের জায়গাতে নাকি অদ্ভুত একটা শিক্ষা দেবে সেই জায়গাতে আছে, সেটার উত্তরের জন্য আমাদেরকে আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj kebria.rj স্পেশাল চার্জে কিব্রিয়া নামে, লাইক দিয়ে দেবেন, বারবারই বলি একই কথা, লাইক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পেস্ট্রির মেম্বার হয়ে যাবেন। ফিরছি, আবারও বলছি ঠিক রাত 12টায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স 920-তে। আমি আর জিকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং হৃদয় তার জীবনের গল্প বলছে। আমি কথা না বাড়িয়ে হৃদয়ের কাছে আবারও ফিরছি। হৃদয়, তারপর
সাইকেলটা রেখে আমি যখন আসছিলাম সেদিন আমার খালার বাড়িতে গেস্ট এসেছিল। এই খালার বাড়িতে লাইট জ্বলতেছিল এবং অনেক আমি ওয়েট করতেছিলাম, যখনই তারা ছুঁয়ে পড়বে তখনই আমি যাব। অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমি ভাবছি যে দরজা বন্ধ করে নি, সবাই ঘরের মধ্যে আছে, এখন যদি যাই তাহলে বুঝতে পারবে না, খালার বাড়ির পাশে দিয়ে যাইতে হয়। তারপর আমি যাইতে লাগছি, এমন সময় খালা বের হচ্ছে। খালা বের হয়ে আমি খালা হচ্ছে টিউবওয়েল পার দিয়ে যাচ্ছিলাম আর খালা টিউবওয়েলে আসতেছিল পানি নেওয়ার জন্য। আর খালা দেখে বলছে কে কে, আমি কোনো কিছু না বলে দৌড়ে চলে আসলাম আর মানে রেবেকার বাসার পাশে চলে আসলাম। তখন খালা বলতেছে রতন বের হতো দেখো কে মনে হয় চোর আসছে। আমি দৌড়ে চলে গেছি, রেবেকাকে বলতেছি জানালা দিয়ে তাড়াতাড়ি জানালাটা খোলো, আমাকে খালা দেখে ফেলছে। তখন বলতেছে জানালা দিয়ে না, তুমি দরজা দিয়ে আসো। দরজাটা খুলে দিয়ে বলতেছে মা ঘুমিয়ে পড়ছো নাকি। আর আমি সাথে সাথে ঘরে ঢুকলাম। ওখান থেকে রেবেকার মায়ের কোনো শব্দ আসলো না, মানে জবাব আসলো না। তখন দরজাটা আটকাচ্ছে, আটকে দেওয়ার পর আমি ঘরের মধ্যে তখন রতন এবং রতনের কিছু বন্ধু নিয়ে খোঁজাখুঁজি করতেছে, চোর আসতে যেহেতু চোর খোঁজাখুঁজি করতেছে। তখন আমার ফোন রেবেকা নিয়ে আমার ফোন থেকে রতনকে ফোন করে। ফোন করার পর রতন রিসিভ করে বলতেছে হ্যাঁ ভাই বলেন। তখন রেবেকা বলতেছে এই তোর ভাই না আমি। বলছে ও বাপা। তখন বলছে চোর আসেনি, তোর ভাই আসছে দাসর। তখন রতন বলতেছে রতনের বন্ধুদেরকে এই সব চল, চোর কি এতক্ষণ আছে নাকি, চোর পালা গেছে সে কখন। রতন রতনের বন্ধুদেরকে নিয়ে চলে গেছে। তো প্রচুর শীত, এতটা শীত, ওই শীতের মধ্যে মানে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। আর যেহেতু বাইসাইকেল চালিয়ে আসছে বাতাস লাগছে আরো। তখন রেবেকা বলছে যে তুমি ওই জ্যাকেটটা খুলে ল্যাপের নিচে আসো। তারপর জ্যাকেটটা খুললে আমি খাটের উপরে উঠে ল্যাপের নিচে শুইলাম। আর রেবেকা তখন আমাকে জড়িয়ে ধরছে আমাকে গরম করার জন্য।
ওকে ওকে, আপনি গরম হতে থাকেন বাট সিচুয়েশনটা আমরা এসকেপ করতে চাই। ওকে ফাইন, বলুন তারপর কি হয়েছে।
তারপর সেদিন অনেকক্ষণ ছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়ছিলাম। ফজরের আজানের কিছুক্ষণ আগে উঠে আমি আসছি। আর সেদিন হচ্ছে তার সাথে আমার মানে জিকেল রিলেশনটা হয়,
সেদিন আমাদের মধ্যে একটা অনেক সম্পর্ক হয়ে যায়। ওকে বলুন, তারপর?
এরপর আমি বাসায় চলে আসি, ও আমাকে এসএমএস করে যান সাবধানে যেও। তারপর আমি খালার বাড়িতে আসলাম, আসার পর আমাকে বললো যে যেহেতু তোমার সাথে আমার একটা রিলেশন অলরেডি অনেক কিছু হয়ে গেছে, তো বাড়িতেও জেনে গেছে, কি করবা?
রেবেকা?
হ্যাঁ, রেবেকা
বলতেছে। ওকে,
তখন আমি বললাম যে নো প্রবলেম, তুমি এক কাজ করো, এখান থেকে আমার বাসায় প্রস্তাব পাঠাও। তখন আমার হচ্ছে বড় খালার দুই জামাই, মানে আমার দুই দুলা ভাই, আমার হচ্ছে রতনের বাবা খালু এবং হচ্ছে রতনের মা খালা, এই কয়েকজন আমাদের বাসায় যায়, তাও গাড়ি ভাড়া করে নিয়ে। বাসায় যাওয়ার পরে মা যথারীতি আপ্যায়ন করে এবং খালু বলে যে একটা প্রস্তাব নিয়ে আসছি। তখন মা মনে করছে যে আমার খালা তোমার সাথে আছে, সেই সাথের একটা প্রস্তাব নিয়ে আসছে, আমি খালার বাড়িতে যাওয়া আসা করি, সেই জন্য হয়তো সাথে সাথে আমার বিয়ের একটা প্রস্তাব নিয়ে আসছে। আমার মা আবার সাথীকে পছন্দ করে। এরপর যখন রেবেকার কথা বলে, তখন মা তো রেগে আগুন বলে, এটা অসম্ভব, ওই মেয়েকে আমরা বিয়ে করাবো না। ছেলে বউ
মা বলে?
হ্যাঁ, মা বলে। আর কিছুতেই যখন রাজি হলো না, তখন আমার দুই দুলা ভাই এবং হচ্ছে খালা খালু থেকে ফিরে আসে। ফিরে এসে আমি তখন ওই খালার বাড়িতেই ছিলাম, ফিরে এসে বলে যে সরি, তোমার মা রাজি হলো না। আমি বললাম যে রাজি যেহেতু হলো না, দেখা যাক। পরের দিন আমি বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর বাসাতে কারোর সাথে আমি সেভাবে কথা বলি না, আমি আমার মতো চলাফেরা করি। এরপর সেদিন ফোনটা শুধু জানতো রেবেকার হচ্ছে ভাবেই জানতো ফোনের কথাটা, আর আমার সাথে রেবেকার রিলেশন এই বিষয়টা সবাই জানতো। তারপর রেবেকার ভাই দেখে ফেলে ফোনটা, দেখে ফেলার পর রেবেকাকে মারে। আমার খালু এবং হচ্ছে রেবেকার বাবা, চাচা তো জ্যাঠাতো ভাই ছিল।
আচ্ছা,
এরপর বলে যে তোর কাছে ফোন, তুই ওর সাথে রিলেশন কিভাবে রাখিস, বিয়ের প্রস্তাব নিয়ে দেওয়া হয়েছিল, ওর মা ফিরিয়ে দিচ্ছে, তারপরে রিলেশন কি কেন?
আচ্ছা,
তখন বলে যে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। মারছে, মারার পরেও ওর একই কথা যে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তখন বলছে যে যেহেতু ওকে বিয়ে করবে, ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, ওকে তোকে বিয়ে করবে। তখন রেবেকার ভাই আমার মানে রেবেকার ফোন থেকে আমাকে ফোন দিচ্ছে।
আচ্ছা,
ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। রিসিভ করার পর রেবেকার ভাইয়ের কন্ডিশন থেকে পাশে একজনকে ফোন ধরিয়ে দিচ্ছে, দিয়ে বললাম যে বলো যে ও নেই, ফোনটা চার্জে রেখে গেছে। আসলে ওখানে কি হলো সেটা তো আমি জানি না, এজন্য এই কাজটা করছি। তারপর ও আমার শেখায় দেওয়া কথা বলল যে ও তো নেই, ফোন চার্জে রেখে গেছে, আপনি কে বলছেন বলেন, ও আসলে আমি বলব। তারপর আমি ওই রতনের কাছে ফোন দিই, ফোন দিয়ে বলি যে কি হয়েছে। রতন বলে যে এরকম রেবেকার কাছে ফোন আছে, ধরা পড়ে গেছে, রেবেকার ভাই রেবেকাকে মারছে। তখন আমার মাথায় আগুন চেপে গেছে, কি ব্যাপার, রেবেকার ভাই রেবেকাকে মারছে, আমার সাথে রিলেশন, সেই জন্য আমি কাছে বললাম যে কি ব্যাপার, ফোন দিয়েছিলেন? বললো হ্যাঁ, ফোন দিয়েছিলাম, তো তোমার ভাইয়ের সাথে কথা বল।
ভাই মানে রেবেকার ভাইটা হাত তুলেছে? আচ্ছা,
তো রেবেকার ভাই ফোনটা নিল, ফোন নিয়ে বললো তুমি কি রেবেকাকে বিয়ে করবে? বললাম হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো, কেন বিয়ে করবো না? তখন বলছে তুমি যদি ওকে বিয়ে করো, আজকে তোমাকে বিয়ে করতে,
আজকে বিয়ে করতে, আজকে
বিয়ে করতে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, এই বলে তখনই আমি রওনা হলাম।
কোন ক্লাসে পড়েন তখন?
তখন আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা,
ইন্টারমিডিয়েট পড়াশোনা করেন। ওকে,
তারপর আমি চলে আসলাম রীতিমতো ওদের বাসায়। আসার পর রেবেকার হচ্ছে বড় জ্যাঠার বড় ছেলে আর হচ্ছে রেবেকার ছোট ভাই আমার সাথে দেখা করতে আসে, আর রেবেকার সাথে ফাইনাল কথা বলছে, কথা বলে আমার কাছে আসছে। রেবেকা আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এখন আমার মতামতটা শুনতে চাচ্ছি, আমার মতামতটা কি? তখন আমি বললাম যে হ্যাঁ, আমি রেবেকাকে বিয়ে করবো।
আপনার ফ্যামিলিতে জানে বিষয়গুলো? তখন কি জানতো?
না না,
আপনি একাকে সিদ্ধান্ত?
আমি একাকে সিদ্ধান্ত নিয়েছি।
ওকে,
বললাম যে আমি রেবেকাকে বিয়ে করবো, তো যদি আপনারা বিয়ে দেন। তখন রেবেকার হচ্ছে জ্যাঠাতো ভাই, মানে ওদের গোষ্ঠীর সবচেয়ে বড় ছেলে যেটা, সে বলতেছে হৃদয়, তুমি আমার বোনকে কি দেখাইছো বা কি করছো জানি না, আমার বোন কেন তোমার জন্য এত পাগল, আর তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না বা কাউকে বিয়ে করতে পারবে না। তো দেখো যেটা ভালো হয় সেটাই করো। সেদিন খালার বাড়িতে রাত্রে থাকলাম, পরের দিন সকালে কাজী অফিসে গিয়ে খালা ছিল, খালু ছিল এবং হচ্ছে রেবেকার দুই ভাই ছিল, রেবেকার ভাবি ছিল। কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম, কাজী অফিসে গিয়ে বিয়ে করে চলে আসলাম। এসে হচ্ছে সেদিন খালার বাসায় থাকলাম। আমাদের হচ্ছে মানে বিয়ের পর যে বাসাটা হয় সেটা খালার বাসাতেই হলো।
আচ্ছা,
তারপর ওখানে আমি দুই তিন দিন থাকলাম। থাকার পর রেবেকাকে বললাম যে ঠিক আছে তুমি এখানে থাকো, আমি বাসায় যাই, বাসায় গিয়ে বিষয়টা জানাই। অলরেডি আমার খালু বাসাতে ইনফর্ম করেছে যে আপনার ছেলে রেবেকাকে বিয়ে করছে। বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর এখন দেখি যে আমি বলবো কি, আমার বলার আগে বাসায় যান। এর মধ্যে বাসায় ঝড় তুলেছে।
বিয়েটা আপনি মানে ফ্যামিলিকে না জেনেই করলে?
হ্যাঁ।
আর আপনাকে বিয়ে দিয়ে দিল?
হ্যাঁ।
কেন দিল ওরা, মানে ফ্যামিলিকে নকও করেনি ওরা বিয়ের ব্যাপারে?
যে ফ্যামিলিতে প্রস্তাব পাঠাচ্ছে,
ফ্যামিলি যেহেতু না করে দিয়েছে
সেই কারণে।
আপনি তখন কিছু করতেন না, শুধু পড়াশোনা করতেন?
পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি আমি তখন হচ্ছে ইলেকট্রিকের কাজ করতাম। পার মান্থলি তখন 20-25 হাজার টাকা ইনকাম ছিল।
ওকে ওকে, ইলেকট্রিসিটির কাজ করতাম, হাউসহোল্ড যেটাকে বলে। হ্যাঁ।
তখন আমি বাসায় আসলাম, আসার পর আমার হচ্ছে চাচাতো বোন এবং চাচাতো ভাই আমার মাকে বললো যে দেখেন আপনার ছেলে বিয়ে যেহেতু করেই ফেলছে, সেটা আর কি করবেন, মেনে নেন, মেনে না নিলে আপনার ছেলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।
আচ্ছা,
এভাবে বোঝালো। বোঝানোর পরে মা কিছু বললো না। তখন সেদিন আমি খালার ওই চাচার বাড়িতে খাইলাম, চাচি খাইতে দিল। খাওয়ার পর আমি ওখান থেকে বাজারে চলে গেলাম কাজ করার জন্য। আমি বাসায় খাওয়া দাওয়া করি না, বাসায় থাকি না, বাজারে খাওয়া দাওয়া করি, ঠিক মতো বাসায় আসিও না, এই অবস্থা। মা একদিন বলতেছে যে যেহেতু করে ফেলছিস এখন আমি তোর চাচাদের সাথে কথা বলি, আর তুই ওদিকে বল তারা মানে আমরা একটা মিউচুয়ালের মধ্যে আসতে চাই। বললাম আচ্ছা ঠিক আছে আমি জানাচ্ছি। আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এরকম সিদ্ধান্ত বাড়ি থেকে নিছে, আপনারা কি বলেন? আমি আমার শ্বশুর বাড়িতে ফোন দিলাম। তারপর বলতেছে যে তো আমরা একবার গেলাম, আমাদের প্রস্তাব ফেরা দিল, এবার যাওয়ার পরে আমাদেরকে যদি অপমান করে। তখন আমি বললাম যে আপনাদেরকে যেন অপমান না করে সেই ব্যবস্থা আমি করবো, আপনারা আসেন, আমি এদিকে টেকে নিই। শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলো, আসার পরে নিউসালের মধ্যে আসলো, বললো যে ঠিক আছে আমরা আগামী অগ্রহায়ণ মাসে আমরা অনুষ্ঠান, যেহেতু অনুষ্ঠান হয়নি, অনুষ্ঠানের মাধ্যমে আমরা উঠে দেবো। আর আমাদের ফ্যামিলি থেকে বললো ঠিক আছে তাহলে অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ে আসবো। অগ্রহায়ণ মাস আসার আগেই আমাদের মানে গ্রামে একটা বড় অনুষ্ঠান হয় মার্চ মাসের 15 তারিখে। 15 তারিখে বড় একটা মেলা হয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে মা বললো যে এত বড় একটা অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠান আবার 1 বছর পরে, রেবেকাকে আসতে বল, আসে কিনা। তখন রেবেকাকে বললাম, বলার পর হ্যাঁ মা যেহেতু বলছে তাহলে অবশ্যই যাব, কেন যাব না। রেবেকাকে নিয়ে আসলাম, সেই নিয়ে আসে পরে আর অনুষ্ঠান টনুষ্ঠান কোনো কিছু হলো না। মোটামুটি বিয়ের যখন 4 মাস তখন রেবেকার প্রেগনেন্ট হয়। এটা শুধুমাত্র আমি জানতাম, রেবেকা জানতো, আর কেউ জানতো না। ওর মা জানতে পারে যে রেবেকা প্রেগনেন্ট। তখন ওর মা রেগে যায়, মানে আমার শাশুড়ি রেগে যায়, হ্যাঁ এখন এই বাচ্চা কথা নিয়েছিস, পড়াশোনা শেষ হয়নি, এই বাচ্চা কথা নিয়েছিস, পড়াশোনা করতে পারবি? রেবেকার মা এরকম রেগে গেছে। আর তখন থেকে রেবেকার মা আমার সাথে মানে কেমন যেন রেগে রেগে কথা বলে। তখন রেবেকা বলতেছে কি করবো বলো। আমি বললাম যে আমি বেবি চাই। তারপর রেবেকার মা জোর করে রেবেকাকে ম্যারেজ স্টপে নিয়ে যায়, নিয়ে গিয়ে অ্যাবর্শন করায়।
আপনাকে ইনফর্ম করেছিল?
যখন ইনফর্ম আমাকে রেবেকার মা রেবেকা ইনফর্ম করেনি, আমার খালা তখন আমাকে ফোন করে ইনফর্ম করে যে রেবেকা তো বাচ্চা নষ্ট করার জন্য গেছে। খালা ফোন করার পর আমি চলে গেলাম নাটোর ম্যারেজ স্টপে, গিয়ে দেখি তার এমআর করা হয়ে গেছে।
এমআর করা হয়ে গেছে?
হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। কারণ আমার বাসা থেকে নাটোরের দূরত্ব 36 কিলোমিটার।
তারপর
আর তারপর আর কি করার, কিছু করার নেই।
আপনি কিছু বললেন না?
হ্যাঁ, আমি শাশুড়ির উপরে প্রচুর রাগ এবং ওকে বল ওকেও শাসালাম যে তুমি এই কাজ কেন করলে, তুমি আমার বাচ্চা কেন নষ্ট করতে, আমার বাচ্চা করতে গিয়েছিলে, তুমি আমার বাচ্চা আমাকে দাও। রেবেকা কোনো কথা বলে না, স্তব্ধ। আর তখন রেবেকা খুব ক্লান্ত, প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব অনুযায়ী তখন রেবেকাকে ওষুধ খাওয়ালাম। এখন সুস্থ করতে হবে, ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর তাকে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর ডক্টর বলেছিল বেড রেস্টে থাকতে, আর তাকে বেড রেস্টে রাখলাম হচ্ছে 1 মাস। আর হচ্ছে
আপনার ফ্যামিলি থেকে বিষয়টা কি হবে?
ফ্যামিলি জানে না, তখন
ফ্যামিলি তখন জানে না যে বাচ্চা অ্যাবর্ট করা হয়েছে।
হ্যাঁ, অ্যাবর্শন করা হয়েছে আর ফ্যামিলি জানে না।
ওকে,
তারপর ওই আমার যখন ফ্যামিলি আমার বাসায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওখানে আবার সে অসুস্থ হলো, মানে তার হচ্ছে জ্বর সর্দি এগুলো। তখন আমাদের ওখানকার হচ্ছে আমাদের ফ্যামিলি ডক্টর ছিল, ফ্যামিলি ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করালাম। তার অসুস্থতা ভালো হচ্ছে না। এরপর নাটোরে আবার MBBS ডক্টরের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কিছুতেই তার ইয়া হচ্ছে না, ভালো হচ্ছে না, দিন দিন তার অবনতি হচ্ছে। তখন খুবই দুর্বল সে, আর আমার বাসা থেকে নাটোরে নিয়ে যাওয়া অনেকটা দূরের পথ হয়ে যায়, বিধায় তাকে চিকিৎসার জন্য ওই আমার শ্বশুর বাড়িতে রাখলাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন হৃদয়ের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স সালুইট 920 তে। আমি আরজে কিবদিয়া রয়েছে আপনার সঙ্গে। ফেসবুকে হৃদয়ের একটা ছোট ভিডিও ক্লিপ দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/kebria.rj আরজে কিবদিয়া নামে আছে। লাইক দিয়ে দেবেন তাহলে ওখানে আপনি কানেক্টেড হয়ে যাবেন, মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবদিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে আছে হৃদয়। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। হৃদয় বলুন, তারপর?
তারপর আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যাই চিকিৎসা করার জন্য। ডক্টর বলেছে যে জন্ডিস হয়েছে আর একে ফুল বেড রেস্টে থাকতে হবে। আমি তাকে ফুল বেড রেস্টে রাখার জন্য শ্বশুর বাড়িতে রাখলাম, কারণ আমার বাড়িতে হচ্ছে রান্না করার মতো কেউ নেই। ছোট বোন তখন পরে হচ্ছে ক্লাস সিক্সে, আমার ছোট একটা বোন 2001 সালে হয়েছে, ছোট বোন ক্লাস সিক্সে পড়ে।
আচ্ছা।
আর রান্না করার মতো যেহেতু কেউ নেই, তাই রেবেকাকে আমার শ্বশুর বাড়িতে বাধ্য হয়ে রাখলাম।
আচ্ছা।
আর রেবেকা ওখানে,
মানে কি রান্না করার জন্য আপনি শ্বশুর বাড়িতে তাকে পাঠিয়ে দিলেন?
না না,
তাহলে
আমার শ্বশুর বাড়িতে রেবেকা থাকলে সে ফুলি বেড রেস্টে থাকতে পারবে,
যে কারণে আপনি শ্বশুর বাড়িতে তাকে রেস্ট দিয়ে দিলেন। ওকে।
তারপর আমিও ওখানে থাকা শুরু করলাম। আমি শ্বশুর বাড়িতে থাকা শুরু করলাম।
আচ্ছা।
মাঝে মাঝে বাসায় আসি টাকার জন্য। আমার ক্যাশ ছিল, ব্যাংকে রাখা ছিল, আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে যাই চিকিৎসা খরচ করার জন্য। তারপর আমি যখন বাসায় চলে আসি তখন তারা কি করে, ওই ডক্টরি মতে চিকিৎসা না করে তারা কবিরাজি চিকিৎসা করে, বলে যে জন্ডিস ডক্টররা ভালো করতে পারে না, ডক্টররা জন্ডিস ভালো করতে পারে না, এটা কবিরাজি চিকিৎসা করলে ভালো হবে, তাছাড়া হবে না। কবিরাজের কাছে নিয়ে গেছে, কবিরাজ বলছে যে একে জাদু করা হয়েছে, জাদু করা হয়েছে, আর একে জাদু করেছে হচ্ছে ওর মা, মানে আমার মা দেবের শাশুড়ি। যেহেতু ফার্স্ট অবস্থায় ওই কবিরাজকে বলছে এরকম ভাবে বিয়েটা হয়েছে, তখন বলছে যে ওই রেবেকার শাশুড়ি রেবেকাকে মেরে ফেলার জন্য জাদু করেছে। তো তারা বলছে কবিরাজকে তাহলে কি করা যায়, তখন বলছে এই করতে হবে, সেই করতে হবে, তখন ওই এই গাছ খাওয়ানো লাগবে, তারপরে হচ্ছে ওদের বাড়ির পাশে গাছের সাথে একটা তাবিজ লাগানো আছে, গাছ লাগানো আছে, সেটা ওখান থেকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, বলছে আমি জিনের মাধ্যমে নিয়ে আসবো, আপনারা এই করতে হবে, আপনারা সেই খরচগুলো দেন। এরকম ভাবে কবিরাজ তাদেরকে কনফিউজ করা শুরু করলো এবং হচ্ছে যে গাছামা ওষুধগুলো দেয় সেই গাছামা ওষুধগুলো খাওয়ায়।
ওকে।
আর তার জন্ডিসটা ভালো না হয়ে দিন আরো বাড়তে শুরু করলো।
আচ্ছা।
এবং জন্ডিস থেকে আরো আদার্স অন্যান্য প্রবলেম হওয়া শুরু করলো।
ওকে।
ওখানে গিয়ে দেখলাম যে রেবেকা আমি যে অবস্থায় রেখে আসছিলাম তার চেয়ে অবনতি। তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম কি ব্যাপার, আমি ওকে ভালো রেখে গেছি, যতটুকু ভালো রেখে গেছি এতদিন চিকিৎসা করার পর সে তো আরো ভালো হওয়ার কথা, তার অবনতি কেন হলো? বলে যে ওষুধ খাওয়াচ্ছি। তখন বললাম যে ওষুধ খাওয়াচ্ছেন কই, কোন ওষুধ খাওয়াচ্ছেন? খালা বললো যে ওরা কবিরাজের কাছে নিয়ে গেছে, এখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে। একদিন এক কবিরাজের কাছে নিয়ে গেছে, নাটোর সম্ভবত ওই পরি বাড়ি বলে ওইখানে একটা জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সাথে আমি গেছি, রেবেকা, আমি, আমার শ্বশুর, সাথে আরো দুইজন ছিল। যাওয়ার পর উনি নাকি পরি হাজির করে বলে দেয়। তখন বলতেছে যে রেবেকা শ্বশুর বাড়ি অর্থাৎ আমার বাড়ির বর্ণনা দিচ্ছে, আমার বাড়ির জমিটা হচ্ছে চায়ের কোনা এরকম নেই, তিন কোনা, তারপর বাড়ির সাথে বাঁশের ধার আছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার শ্বশুরের কাছ থেকে বর্ণনা গুলো শুনছে। পরে তারপর বলতেছে যে আমার বাড়িটা এরকম। বললাম যে ঠিক আছে, আপনার কথা মেনে নিচ্ছি, বাড়ির পাশে বাঁশের ধার আছে, কিন্তু আমার বাড়ির জমি যে এরকম তিন কোনা এটা আমি মানতে পারলাম না, কারণ আমার বাড়ির জমিটা স্কয়ার। আমি ওখানে প্রতিবাদ করলাম। আর তারপরে বললাম যে আপনি যদি পরি হাজির করে দেখেন, দেখে যদি বলেন তাহলে আপনি আরো ভালো করে দেখেন। তখন কবিরাজ আমার সাথে তর্ক শুরু করেছে, বলছে তুমি ভালো করে গিয়ে দেখো। বললাম যেখানে আমি ছোট থেকে বড় হলাম আমি সেই জায়গা সম্পর্কে জানি না, আর আপনি জানেন। ওখান থেকে আমি রাগান্বিত ভাবে নিয়ে চলে আসলাম। এসে আমি রাজশাহীতে এক ডক্টরের কাছে নিয়ে গেলাম, এফসিপিএস, যিনি হচ্ছে মইনুদ্দিন আহমেদ খান, ওনার নাম। উনি নাকি ওই রাজশাহী বিভাগের যতগুলো ডক্টর আছে সবার স্যার। ওনার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর উনি অনেকগুলো টেস্ট করলেন ব্লাডের, সেই টেস্ট বাবদ প্রায় 4,000 টাকার উপরে কিছু ছিল, ওখানে সেই টাকাটা দিলাম। দেওয়ার পর ব্লাড রিপোর্ট নর্মাল। তারপর ওই মইনুদ্দিন আহমেদ খান স্যার উনি বললেন যে এর আরেকটা টেস্ট করতে হবে। কি টেস্ট? তখন বললো যে বুকের একটা টেস্ট করতে হবে, যে আসলে এর রোগটা কি সেটা নির্ণয় করার জন্য। তখন বললাম যে ঠিক আছে, এটা টেস্ট করতে কত লাগবে? তখন বললো যে 4,000 টাকা লাগবে। আবার দিলাম 4,000 টাকা। 4,000 টাকা দেওয়ার পর বুকের এই মাঝ বরাবর এখানে যে হাড়টা আছে, নরম ধরনের হাড়, এই হাড় ছিদ্র করে এখান থেকে অস্থি মজ্জা বের করে নিল, যেটাকে আমরা বন মেরু বলে থাকি।
বন মেরু।
আর যে টেস্টটা করার কথা বলছে সেটা হচ্ছে বন মেরু স্টাডি। বন মেরু স্টাডি করার জন্য 4,000 টাকা নিল। ওই রিপোর্টে রিপোর্টটা নর্মাল আসছে, ওই রিপোর্টেও কিছু ধরা পড়েনি। আর শুধুমাত্র একটাই প্রবলেম তার, এই হিমোগ্লোবিন কম। যেহেতু অ্যানিমিয়া, মানে রক্ত তার উৎপাদন হচ্ছে না, শরীরে রক্ত উৎপাদন হচ্ছে না, গল ব্লাডার কাজ করছে না। তখন
গল ব্লাডার কাজ করছে না।
তখন তাকে আর প্রেসক্রাইব করে দিল, পেইন কিলার দিল, তারপরে হচ্ছে অ্যান্টি আলসার দিল, যেহেতু বুকে ওখানে ছিদ্র করে অস্থি মজ্জা বের করে নেওয়া হয়েছে, সেখানে পেইন হবে স্বাভাবিক। এই পেইন কিলার এবং হচ্ছে অ্যান্টি আলসার দিয়েছে, আর হচ্ছে ঘুমের একটি ওষুধ দিয়েছে মানসিক দিকে, যেন তার ঘুমটা ভালো হয়, ব্যথায় ঘুমাতে পারবে না। তাই ওখানে কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ওষুধ তাকে দিচ্ছে না,
শুধু ঘুমা ঠিক মতো, হ্যাঁ, আর টেস্ট গুলো করুক।
এভাবে মানে দিনের পর দিন শুধু টাকা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমার প্রায় 40-45,000 টাকা খরচ হয়ে গেছে।
আচ্ছা,
তারপর ওখান থেকে নিয়ে আসলাম রাজশাহী থেকে।
যেখানে আপনারা মেরিস্টোপিক কাজটা করলেন, সেখানে কি আপনি জিজ্ঞেস করেছিলেন যে ওকে যে কাজটা করা হলো, অল্প বয়সে ওর যে বেবি কনসিভ করলো এবং ওর যে আবর্ষণটা হলো, সেটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা, বা যে প্রসেসে করা হয়েছে সেটা নিয়ে কথা বলছিলেন কিনা ডাক্তার?
হ্যাঁ, ওখানে কথা বলেছিলাম। বলেছেন আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি, আমাদের এখান থেকে কোনো প্রবলেম নেই, আর হচ্ছে এই অ্যাবর্শন করার ফলে যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো রোগ হবে সেটা পসিবল না। আমি পরবর্তীতে হচ্ছে ওই ডক্টর মইনুদ্দিন আহমেদ খান ওনাকেও বলছি যে অ্যাবর্শন করা হয়েছিল, উনিও বলছে যে না, তাতে কোনো প্রবলেম নেই।
আচ্ছা, তারপর?
তারপর রাজশাহী থেকে ব্যাক নিয়ে আসলাম। ব্যাক নিয়ে আসার পরে নাটোর সদর হসপিটালে আবার তাকে ভর্তি করলাম, আর নাটোর সদর হসপিটালে তাকে ওখানে রাখা হলো। এবং নাটোর সদর হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর বললেন যে ওনাকে ব্লাড দিতে হবে।
আচ্ছা,
ও নেগেটিভ ব্লাড গ্রুপ, সেই ব্লাড খোঁজার জন্য অনেক চেষ্টা করে এক ব্যাগ ব্লাড কিনলাম 2,000 টাকা দিয়ে।
আচ্ছা,
এক ব্যাগ ব্লাড 2,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে ব্লাড দিলাম। দেওয়ার পর ডক্টর বলছে যে 6 ব্যাগ ব্লাড দিতে হবে। ব্লাড খুঁজে পাচ্ছি না, এরকম 2000 টাকা 4000 টাকা 6000 টাকা লেট পর্যন্ত ব্লাড ফ্রি। লাস্ট একদিন ব্লাড খুঁজে পাচ্ছি না, এদিকে ব্লাড দিতে হবে, এমন সময় আমি একজনকে ফোন দিলাম স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রে। ওখান থেকে গিয়ে বেশ কিছু নাম্বার নিয়ে আসছি, নাম্বার নিয়ে এসে যতজনকে কল দিচ্ছি তারা বলে যে আমি কয়েকদিন আগে ব্লাড দিচ্ছি, আমার 3 মাস 6 মাস পূরণ হয়নি, আমি দিতে পারবো না এই ধরনের। আরে শুধু একটা ব্যক্তি বলছে ঠিক আছে আমি সন্ধ্যার দিকে আসবো, এসে ব্লাড দেবো, আমি মার্কেটে আসি তো সন্ধ্যার দিকে আসবো। আমি বিলিভ করতে পারছিলাম না যে এরকম সে আসবে কি না, আমি খুব টেনশন ফিল করছিলাম। তারপর যখন সন্ধ্যা তখন ওই ব্যক্তিটা আসলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে শাকিল। আসার পর বলতেছে ভাই আমি হচ্ছে শাকিল আর আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যাই হোক মাগরিবের আজান দিল আমি নামাজটা পড়ে তারপর ব্লাড দিই। আমি বললাম হ্যাঁ অবশ্যই আপনি নামাজটা আগে আদায় করেন, ব্লাড পরে দিন। তারপর নামাজ আদায় করলো, নামাজ আদায় করে ব্লাড দিলেন। ব্লাড দেওয়ার পর তাকে কিছু ফল টল কিনে দিয়েছিলাম, সে ওগুলো খেলো না, শুধুমাত্র 1 লিটার জুস খেলো আর বললো যে ফলগুলো আমি আমার দরকার নেই, আমার ছোট বোনকে খাওয়ান। এবং পরে বলল যে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার ওয়াইফকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যে বোন তুমি সুস্থ হও। তারপর আমাকে বলল যে বোন যদি সুস্থ হয় তাহলে আমার বাসায় গিয়ে বেড়ায় আসবে, নিয়ে আসবে। এর মধ্যে তার বডি ওয়েট ছিল হচ্ছে 54 কেজি।
আচ্ছা,
রেবেকার বডি ওয়েট ছিল 54 কেজি আর রেবেকার বডি ওয়েট চলে আসছে অলরেডি 32 কেজিতে।
আমি ঠিক বুঝিনি কত কেজি থেকে কত কেজি আসলো।
রেবেকার বডি ওয়েট ছিল হচ্ছে 54 কেজি।
ওকে,
এই রক্তশূন্যতা হয়ে আর সে অসুস্থতায় খাওয়া দাওয়া করতে পারছে না, তার বডি ওয়েট দিন দিন কমতে আছে আর কমতে কমতে অলরেডি তার 32 কেজিতে চলে আসছে বডি ওয়েট, এবং হিমোগ্লোবিনটা কমতে কমতে 26% চলে আসছে।
মাই গুডনেস। তারপর ও তো বিছানায় পড়ে থাকার কথা।
হ্যাঁ, বিছানায় পড়েছিল, সে এ পর্যন্ত পারতো না। তাকে আমি কোলে করে নিয়ে হসপিটালে, মানে গাড়ি থেকে নামিয়ে হসপিটালে নিতাম, তারপরে হসপিটাল থেকে আবার গাড়িতে উঠাতাম, বাড়িতে নিয়ে এসে গাড়ি থেকে কোলে করে নিয়ে যা বিছানায় শোয়াতাম, বিছানা থেকে কোলে করে গাড়িতে উঠাতাম, আমি এই কাজগুলো করতাম।
কথাবার্তা বলতে পারতো?
হ্যাঁ, তখন কথা বলতে পারতো।
কি বলতো, মনে আছে কি বলতো?
হ্যাঁ, তখন বলতো যে আমি অসুস্থ আর যেখানে আমি তোমার সেবা করব সেখানে তুমি আমার সেবা করছো, আমি তোমার সেবা করতে পারছি না, এ ধরনের কথা বলতো। আমি তাকে সান্ত্বনা দিতাম যে অসুস্থ আমি যদি হতাম তুমি কি আমার এই কাজগুলো করতে না?
রাইট,
স্বামী স্ত্রী বন্ধন, আর আমি যদি এটুকু করতে না পারি তাহলে আমি তোমার কিসের স্বামী? আর আমি অসুস্থ হওয়ার পর তুমি যদি এটুকু করতে না পারো তাহলে তুমি আমার কিসের জীবনসঙ্গিনী? জীবনসঙ্গিনী মানে শুধু সংসার করে না, একে অপরের সুখে দুঃখে জড়িয়ে থাকে, এটাই তো, এটাকেই তো বলে জীবনসঙ্গিনী। তারপর এভাবে আমি তাকে সান্ত্বনা দিতাম। তারপর হসপিটালের ওই ওয়ার্ডের, মহিলা ওয়ার্ডের যতগুলো লোক ছিল তারা দেখতো আমি কিভাবে তাকে বাথরুমে নিয়ে যাই, বাথরুম থেকে নিয়ে আসি, এগুলো দেখতো। হসপিটাল থেকে বললো যে আপনারা ওকে বাসায় নিয়ে যান, হসপিটালে রেখে লাভ নেই, যদি পারেন তো ইন্ডিয়ায় অথবা আমাদের সিরাজগঞ্জে ওখানে একটা নতুন হসপিটাল হয়েছে আপনারা ওখানে নিয়ে যেতে পারেন। তো বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পর বললাম যে ঠিক আছে আমার তো ক্যাশ কমে গেছে, ইন্ডিয়া নিয়ে যেতে যে পরিমাণ খরচ হয় তার 50% আমরা দেবো আর 50% আপনারা বিয়ার করবেন। এই প্রস্তাবে আমার শ্বশুর রাজি হয়নি, বলছে টাকা পয়সা পাবো কোথায়। বললাম যে যে জমি জমা আছে এগুলো কি করবেন, আপনার ছেলে মেয়ের জন্যই তো, বর্তমানে জমি কত দিলেও অনেক টাকা পাওয়া যায়। তো পরে বললো আচ্ছা ঠিক আছে দেখি ম্যানেজ করা যায় কি।
এটা কি আপনি আপনার শ্বশুরকে বললেন?
হ্যাঁ।
ওকে,
তারপর শ্বশুর বললো যে ঠিক আছে দেখি ব্যবস্থা করা যায় কিনা। এর মধ্যে আমার মামা শ্বশুর বললো যে মানে আমার ওয়াইফের হচ্ছে ছোট মামা বললো যে এই ডাক্তারের চিকিৎসা করে কোনো লাভ নেই, আমাদের এখানে একটা পীর সাহেব আছে, এই পীর সাহেবের কাছে নিয়ে গেলে ভালো হবে। তখন তারা পীর সাহেবের কাছে নিয়ে গেল, সাথে আমিও গেলাম। যাওয়ার পর পীর সাহেব বলতেছে ওর ব্যবহারে কাপড় লাগবে নিয়ে আসেন, কাপড় শোকে শোকে বলতেছে ওর এই সমস্যা ওই সমস্যা, পীর সাহেব বলতেছে, মানে পীর সাহেবের মনে যা আসতেছে তাই বলে যাচ্ছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই সমস্যা ওই সমস্যা, ডক্টরদের তো চিকিৎসা করাচ্ছি, ডক্টর তো আছেন, চিকিৎসা করছেন, চিকিৎসা চলছে, তাকে ঠিক মতো মেডিসিন দেওয়া হচ্ছে। তখন বলছে এগুলো ডাক্তারের চিকিৎসার কাজ না, এগুলো কবিরাজের মতো চিকিৎসা করতে হবে তাহলে সুস্থ হবে।
ওকে
আমার শাশুড়ি শ্বশুর এবং হচ্ছে মামা শ্বশুর তারা 100% বিলিভ করে নিয়েছে যে এটা ডাক্তারের কাজ না কবিরাজের কাজ
ওকে
এভাবে একদিন রাত্রিবেলা একটা ধান কাটার অস্ত্র আছে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কাছি বলি কাস্তে সেই কাস্তের হচ্ছে উল্টা দিকে ধার ওইটা তৈরি করছে হচ্ছে ঈশাহেব ওই নিজে গিয়ে কামারের কাছে বসে অর্ডার দিয়ে ওটা তৈরি করছে ওটা বিক্রি করবে ওই যে পেশেন্ট গুলো যাবে তাদের তো ওইটা বললো এটা বাবদ এত টাকা দিতে হবে এই বাবদ এত টাকা দিতে হবে আমি তেল পড়া দিচ্ছি তারপরে হচ্ছে কালো জিরা পড়া দিচ্ছি এগুলো নিয়ে যা খাওয়াবেন তেল মালিশ করবেন আর এই কাস্তেটা নিয়ে গিয়ে চৌরাস্তার মোড়ে সাদা কাপড় দিয়ে জড়িয়ে ওখানে দাফন করবেন তাহলে এর প্রবলেম সলভ হয়ে যাবে তারা ওই অনুযায়ী ওটা করা শুরু করলো আমি তখন রাগান্বিত হয়ে গেলাম যে এগুলো করার কি দরকার আপনারা ডক্টরের চিকিৎসা বন্ধ রেখে এগুলো করতেছেন তো এগুলো করার কোনো প্রশ্নই ওঠে না এর আগে একদিন ওই মামা শ্বশুর হসপিটালে গিয়ে এরকম শুরু করেছে পীর সাহেবের কাছে নিয়ে গেলেই তো হয় এখানে কিসের জন্য এই চিকিৎসা করা দরকার কি পীর সাহেবের কাছে নিয়ে গেলে কবে সুস্থ হয়ে যেত
এগুলো বলছেন আপনার শ্বশুর আর মামা শ্বশুর এবং শরীরে এরকম অবস্থা হবার পরেও ওদের এই ধরনের বিশ্বাস
হ্যাঁ
প্রিয় শ্রোতা আমরা ফিরব এবং শেষ পরিণতিটা আসলে কি ভয়াবহ কিনা আমরা জানি না তবে গেস করছি কিছু একটা অনাকাঙ্ক্ষিত কিছু আমরা 5 মিনিট পরই ফিরব আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং ওর একটা ভিডিও যিনি আজকে এখানে গল্প বলছেন সেটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rjk পেজটি আছে আর জি কিবরিয়া নামে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ ফিরে আসছি ঠিক 5 মিনিট পর
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত
89.2 FM
Close up presents Hello 8920 Close up The closer
Yes, sir, that's me for আপনাদের সবাই কারো একটা স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জীবনের গল্প বলার জন্য আজকে এখানে আছে হৃদয় আমি কোনো কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি জি বলুন হৃদয় আপনি একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন হ্যাঁ
তারপর ডক্টর বলেছেন যে ব্লাড দিতে হবে আপনারা ব্লাডের ব্যবস্থা করেন এখনো ব্লাডের ব্যবস্থা কেন করছেন না আমি এক মহিলার কাছ থেকে ব্লাড নেওয়ার জন্য মহিলার বাসায় গিয়েছিলাম বাসায় যাওয়ার পর মহিলা বলল আমাকে যদি 4000 টাকা দেন তাহলে আমি ব্লাড দিব তখন বললাম ঠিক আছে আপনাকে 4000 টাকাই দেওয়া হবে ওই মহিলাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওই মহিলার হাতে 4000 টাকা দেওয়ার পর তারপরে মহিলা ব্লাড দিলেন এবং ওই ব্লাডটা যখন আমার ওয়াইফের শরীরে দেওয়া হলো ব্লাডটা দেওয়ার পর আমার ওয়াইফের চেহারাটা একটু স্বাভাবিকে আসলো তখন আমার খালা বলতেছে যে রক্তটা দেওয়ার পরে চেহারাটা একটু স্বাভাবিক আসবে আর এমন অবস্থায় আমার শাশুড়ি বলতেছে ওই পীর সাহেব বাড়ি থেকে ঝাড়া দিচ্ছে ঝাড়া দেওয়ার কারণে চেহারাটা স্বাভাবিক আসছে তখন খালা আমাকে বলতেছে এরা পীর সাহেব ছাড়া কিছু বলবে না তারপর সেদিন আমি আমার কাছে টাকা ছিল না টাকার জন্য আবার অলরেডি ওই মহিলাকে 4000 টাকা দিলাম ব্লাডের ব্যাগ কিনতে হলো
মানে প্রতিনিয়ত আপনাকে এই ধরনের একটা তারপরেও কিনা কি জানি হয় টেনশন সবকিছু মিলিয়ে একটা খুবই ভয়াবহ রকম একটা জীবন সময় পার করতে হচ্ছে এই সময়টাতে হ্যাঁ
তারপর আমি আবার পুনরায় বাসায় আসলাম টাকা নেওয়া লাগবে সেদিন ছিল হচ্ছে শনিবার শনিবার ব্যাংক বন্ধ রবিবারের জন্য ওয়েট করতে হবে তাই আমি বাড়িতে একদিন থাকলাম এর মধ্যে তারা আমার ওয়াইফকে আবার বাসায় নিয়ে গেল
আচ্ছা
বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পর আমি টাকা নিয়ে রবিবারে যখন আসলাম সন্ধ্যার দিকে তখন এসে দেখি আমার ওয়াইফ বাসায় সিদ্ধান্ত আমার জায়গা থেকে আসছিল না তারা হচ্ছে ওই ডাক্তারের চিকিৎসা ভালো হবে না এটা বিলিভ করতে পারছে না তারা বিলিভ করতেছে যে কবিরাজি
চিকিৎসা
তখন আমি বললাম যে আপনি বাসায় নিয়ে আসছেন আমাকে জানাতে তো পারতেন আমাকে জানালেন না কেন
আচ্ছা
তারপর বললাম ঠিক আছে বাসায় নিয়ে আসছেন, আবার দেখি ব্লাড জোগাড় করি, ব্লাড জোগাড় করে আবার হসপিটালে নিয়ে যাবো।
ততদিন পর্যন্ত আপনাদের রোগটার নাম কি ধরা পড়লো, কি রোগটাকে কি বলা হচ্ছে ডাক্তারি টার্মে?
এখন পর্যন্ত রোগটা সেভাবে মানে চিহ্নিত করে বলেনি তারা, মানে রোগটাকে প্রতিনিয়ত চিহ্নিত করার জন্য এই বিভিন্ন ধরনের টেস্ট করতে,
তখনও টেস্ট টেস্ট করে যাচ্ছে?
হ্যাঁ, এখন তখনও টেস্ট করে যাচ্ছে।
ওকে,
তারপরের দিন রবিবারের দিন সন্ধ্যায় আসলাম। সেদিন রাত্রে ওখানে থাকলাম খালার বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, শ্বশুর বাড়ির খালার বাড়ির পাশাপাশি আমি খালার বাড়িতে থাকি, আর রাত পার করে সকালবেলা এসে আবার শ্বশুর বাড়িতে মানে আমরা ওয়াইফকে দেখাশোনা করি। সকালে আসলাম, এসে দেখি আমার ওয়াইফকে আমার শাশুড়ি ধরে রাখছে, পাশে ফুপু শাশুড়ি বসা আছে। আমার ওয়াইফের উকি হবে, মানে বমি হবে। আমার শাশুড়ি আমার ওই সমন্ধির বউকে, অর্থাৎ যে রেবেকার আমার ওয়াইফের ছোট ভাবিকে নাম ধরে ডাকতেছে যে নাসরিন সিলমচিটা নিয়ে আসো, রেবেকা বমি করবে। অলরেডি সে বমি করা শুরু করে দিয়েছে। তখন আমি কোনো উপায় না দেখে, কোনো কিছু না পেয়ে দু হাত একত্রিত করে সামনে ধরলাম,
হাতে
পড়ুক যেন বিছানা না পড়ে। তারপরে হাতে যখন বমি করলো তখন আমি বাইরে গিয়ে ওটা ফেলে দিয়ে হাতটা ধুয়ে নিলাম। ওই সময় রেবেকার মায়ের উচিত ছিল যে চিলমচি আনার কথা না বলে তাকে ধরে বাইরে নেওয়া, অথবা আমি যে কাজটা করছি এই কাজটা আমার শাশুড়ি করা উচিত ছিল।
ওকে, আপনি এইভাবে ফিল করছেন ব্যাপারটাকে?
তারপর আমার শাশুড়ি এরকম তিন ছেলেকে, তিন ছেলেকে যেভাবে দেখে মেয়েকে সেভাবে দেখে না, কিন্তু আমার ফ্যামিলিতে আবার পুরোটাই উল্টা।
যে আপনি যেটা বলছিলেন আপনার শাশুড়ি সম্পর্কে, আপনার বউ তখন খুবই অস্বাভাবিক একটি পরিস্থিতির মধ্যে রয়েছে, বলুন তারপর।
তারপরে যখন আমার ওয়াইফকে ঘরে নিয়ে আসলাম, শাশুড়ি বাহিরে আসছে সম্ভবত রান্নাবান্নার কাজে, আর ফুপুর শাশুড়ি চলে গেছে। তখন আমার ওয়াইফ বলতেছে আমাকে যে জানরে, জীবনে হয়তো বা জানি না আগের জন্মে এমন কোনো কাজ করেছিলাম বা এমন কোনো ভালো কাজ করেছিলাম, তার প্রতিদানের সৃষ্টি করতে তোমার মতো একটা স্বামী আমাকে দিয়েছে, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য তোমার সাথে আমার বাকিটা জীবন কাটানো হলো না, আমার মনে হয় না আমি বাকিটা জীবন তোমার সাথে কাটাতে পারব। তখন বললাম যে ঠিক আছে, তুমি সুস্থ হও, তোমার কিছু হবে না। তখন সে বলল যে আমি জানি আমি আর কখনো সুস্থ হব না। তারপর আমি ওখান থেকে চলে আসি আমার খালার বাসায়। খালার বাসায় চলে আসার পর ওকে পুনরায় আবার হসপিটালে নিতে হয়, এবং সে হসপিটাল থেকে তাকে আর বাসায় নিয়ে আসা হয়নি, আমার মামা শ্বশুর যায়। মামা শ্বশুর গিয়ে হসপিটাল থেকে সরাসরি আমার মামার বাড়িতে, ওই মামা শ্বশুরের বাড়িতে নিয়ে যায়। মামা শ্বশুরের বাড়ির পাশেই কবিরাজের মানে ওই পীর সাহেবের বাড়ি, ওখানে নিয়ে গিয়ে যখন পীর সাহেব ট্রিটমেন্ট করতে লাগছে ওই কবিরাজের মতে, ওটা আমার মানে সেন্সে এসে লাগছে যে একটা মানুষ অসুস্থ, তাকে কিভাবে সুস্থ করা যায় সে চেষ্টা না করে তাকে আরো মেরে ফেলার দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি তো মা আর রেবেকা তো আপনার মেয়ে, আর আমি আমি আপনার জামাই, তো রেবেকা যদি মারা যায় তাহলে দেখা যাচ্ছে কি আমি আবার বিয়ে করলে বউ পাবো, কিন্তু আপনি আপনি কি পাবেন আপনার মেয়েকে? তাতেও কোনো কাজ হয়নি। যখন আমার মামা শ্বশুর আমার প্রতি এই কথাগুলো শুনে, এগুলো শুনে রেগে গেল, রুগ্ন রাগান্বিত হলো, তখন আমি সেখান থেকে রাগারাগি করে চলে আসি বাসায়।
আচ্ছা,
আর আসার সময় একটা কথা বলে আসি যে ঠিক আছে আপনাদের মেয়ে সুস্থ হোক, আপনাদের মেয়ে যদি সুস্থ হয় তখন আমাকে খবর পাঠাবেন, আমি এসে আপনাদের মেয়েকে নিয়ে যাবো।
মানে আপনি রাগারাগি করে আপনার বউকে ওখানে রেখে চলে আসেন?
তারপর বাসায় চলে আসি, আমি তার সাথে আমার আর যোগাযোগ হয়নি, সেভাবে আমি যোগাযোগ করিনি যেহেতু রাগারাগি করে আসছি, আর আমার সেখানে মানে সম্মান নেই বললে চলে।
এইরকম রাগারাগি করেছিলেন?
হ্যাঁ, এতটা রাগারাগি হয়ে গেছে।
মানে আপনার কি চাওয়া ছিল তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করা, ওদের কথা ছিল যে না আমি বাড়িতেই করাবো কবিরাজি ট্রিটমেন্ট?
হ্যাঁ।
ওকে,
তখন আমি আরো বলেছিলাম যে আমি ওকে নিয়ে যাব, নিয়ে যাব, ও যদি মারা যায় যেহেতু আমার বউ, মারা গেলে আমার বাড়িতে মারা যাবে।
আচ্ছা, কিন্তু আপনাকে দেয়নি?
আমাকে দেয়নি তারা। আর আমি রেবেকাকে বলেছিলাম তুমি শুধু একবার বলো যে তুমি আমার বাসা যাবে, আর তুমি বলো যে আমি যদি মারা যাই ওর বাড়িতে মারা যাবে, এই কথাটা বলো আমি তোমায় নিয়ে যাবো।
ও এটা বলে,
রেবেকা তখন এই কথা বলেনি, রেবেকা শুধু বলছে যে কোনো মূল্যে যেভাবে হোক আমাকে সুস্থ হতে হবে, আমি এখন কোথায় গেলে সুস্থ হবো কি হবো সেটার ডিসিশন আমি নিতে পারবো না।
ওকে, তারপর আপনি চলে আসলেন রাগারাগি করে?
রাগারাগি করে চলে আসলাম। চলে আসার পর তিন মাস আমি আর ওইদিকে যাইনি।
তিন মাস কোনো যোগাযোগই রাখেন
না? আমি যোগাযোগ রাখিনি, বাট আমার বাবা মা রেখেছিল। মাঝে মাঝে আমার বাবা মা যেত, গিয়ে টাকা পয়সা দিয়ে আসতো। তারপর একদিন ফোন করে আমাকে বললো, তিন মাস পরে আমার সম্বন্ধী অর্থাৎ রেবেকার ছোট ভাই আমাকে ফোন করে বললো যে রেবেকা মারা গেছে, তাকে যদি শেষ দেখাটা দেখতে চাও তাহলে চলে আসো। কথাটা শোনার সাথে সাথে আমি মানে কী করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। তারপর মাকে বললাম যে মা, তখন মা বলছে কি কী হলো? তখন বললাম যে রেবেকা নাকি, রেবেকা নাকি আর নেই। তখন মা বলছে কী বলিস, আমি তো কয়েকদিন আগে দেখে আসলাম। তখন বললাম আমি জানি না, রেবেকার ভাই ফোন করছে। তারপর আমি খালার কাছে ফোন দিলাম শিওর হওয়ার জন্য। তখন খালাও একই কথা বলল। বলার পর বাবা মা আমি চলে গেলাম শ্বশুর বাড়িতে। যাওয়ার পর রেবেকাকে নিয়ে আসেইনি, রেবেকার মানে লাশটা তখন নিয়ে আসেনি, লাশটা ছিল ওই আমার মামা শ্বশুরের বাড়িতে ছিল, মানে ওখানেই সে মারা যায়। তারপর আমি ওর জন্য ওয়েট করতেছিলাম ওখানে, আমি ওকে নিয়ে আসা হবে, নিয়ে আসার পর তার তাকে শেষবারের মতো দেখব, তার শেষ কাজটা করব। ইতিমধ্যে আমার খালা এবং হচ্ছে আমার চাচি শাশুড়ি এসে বলতেছে, বাবা ওর ভাই তো থানায় গেছে পুলিশ নিয়ে আসার জন্য, তোমার নামে মামলা করছে।
আপনার নামে মামলা করেছে? মামলা তো উল্টো আপনার করা উচিত, যদি আপনি আপনার কথা আমরা 100% সঠিক মনে করে থাকি বা যদি হয়ে থাকে তাহলে মামলা উল্টো আপনার করা উচিত। হ্যাঁ, তারপর মামলাটা কি কারণে করলো?
মামলাটা করছে এভাবে যে আমার মা গাছামো ঔষধ প্রয়োগ করে, সে ঔষধ খাওয়ানোর মানে খাওয়িয়ে ওই মানে অ্যাবর্শনটা করা হয়েছে, আর তার থেকে অসুস্থ হয়ে আমার ওয়াইফ মারা গেছে, এই বলে মামলা করছে। এবং তারা আমার নামে ওয়ারেন্ট করছে, পুলিশ ওয়ারেন্ট, আমাকে যেন পুলিশ এসে গ্রেপ্তার করে। তো সরাসরি রেবেকার ভাই থানায় চলে গেছে, গিয়ে পুলিশকে নিয়ে আসছে যে আসামি এখন আপাতত এখানে আছে, এখন গেলে আসামিকে ধরতে পারবে।
এটা কি ওই লাশ উপরে থাকা অবস্থায়?
হ্যাঁ, লাশ উপরে থাকা অবস্থায়। তারপর আমার বড় খালা আমাকে ইনফর্ম করলো যে রেবেকার ভাই পুলিশ নিয়ে যাচ্ছে এখানে।
আপনি কি ওখানে পুলিশে ধরা পড়েন নাকি পালিয়ে আসেন?
তখন আমার ছোট মামা ওখান থেকে আমাকে,
আপনি পালিয়ে আসেন ওখান থেকে?
হ্যাঁ।
আপনি লাশে কবর দিতে পেরেছিলেন?
না,
কবর দিতে পারেননি। ওকে, তার পরবর্তীতে কি আপনার এই মামলার কারণে আপনাকে ধরা হয়েছিল?
হ্যাঁ।
কতদিন জেলে ছিলেন?
18 দিন।
18 দিন জেলে ছিলেন। আপনারা কি পরবর্তীতে মামলা করেছেন?
না।
মারা গেছে কত সালে?
মারা গেছে হচ্ছে 2012 সালের জুলাইয়ের 8 তারিখ।
আজকে 2016 সালের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। বিয়ে করেননি কেন আপনি?
বিয়ে অ্যাকচুয়ালি আমার মানে ফার্স্ট অবস্থায় আমি মানে বিয়ে করবো না এই ধরনের একটা সিদ্ধান্ত ফ্যামিলিতে জানিয়ে দিয়েছিলাম। জানিয়ে দেওয়ার পর তারপর আমার ফ্যামিলি থেকে অনেক বোঝানো হয়েছে, বোঝানোর পর আমি শেষ পর্যন্ত এসে বললাম যে ঠিক আছে তোমরা মেয়ে দেখো আমি বিয়ে করবো, রাজি হলাম। তারপর যখন মেয়ে দেখা হয়, মেয়ে পক্ষ আসে, এসে সব কিছু শোনে, বলার পর মেয়ে পক্ষ তখন বলে যে ঠিক আছে আমরা বাসায় গিয়ে রেজাল্ট জানাবো অথবা আমরা পরবর্তীতে জানাবো।
মেয়েরা সবকিছু জেনে পিছিয়ে যায় যে আপনার ওয়াইফ মারা গেছে, এটা জানার পরে তারা পিছিয়ে যায়। আপনি এই স্টোরিটা কেন বলতে আসলেন আজকের এই অনুষ্ঠানে?
স্টোরিটা বলতে আসলাম, বলতে আসার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট তো সবার জীবনেই হয়। আমার জীবনে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম তো অসংখ্য মানুষ আছে তাদের জীবনে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্টের পিছনে কি আমার হাত ছিল? আর এই অ্যাক্সিডেন্টটা আমি কি জেনে বুঝে করেছি? তাহলে এই অ্যাক্সিডেন্টের জন্য এর উপরে ভিত্তি করে কেন আমার উপরে দোষারোপ করা হয়?
কিসের দোষ?
এখানে অভিযোগ করলো আমি তার জন্য এত কিছু করছি, এত কিছু করার পরে আমাকে জেল খাটতে হলো। আমার ওয়াইফের উপরে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যে আমার শাশুড়ি ওয়াইফ,
ফার্স্ট অফ অল আমি এইসব ফ্যামিলিকে ক্লামিটিসের মধ্যে আমি যাচ্ছি না, আপনার স্ত্রীকে যখন ওখানে রেখে দিল আপনি তখন কেন পুলিশের দ্বারস্থ হলেন না? আজ আপনার স্ত্রীকে আনতে দিচ্ছে না, এখানে ট্রিটমেন্ট করতে দিচ্ছে না?
কারণ আমার ওয়াইফ তখন আমার হচ্ছে সে যদি আমার ওয়াইফ যদি একবার বলতো যে আমি তোমার সাথে যাব, তুমি আমাকে নিয়ে যাও, তাহলে তো কোনো কিছুই লাগতো না। যেখানে আমার ওয়াইফ এর কথা বলে না, তখন তখন আমি পুলিশের সহযোগিতা বা আইনের আশ্রয়ে গিয়ে কি করব?
তারপরও আপনি তিন মাস তার সঙ্গে যোগাযোগ করেননি? একজন অসুস্থ মানুষ বেডে পড়ে আছে, যে কথা বলতে পারে, নড়াচড়া করতে পারে না, তাকে হেল্প করার মতো কেউ নাই, আপনি নিজে তাকে সেবা শুশ্রূষা করলেন, আপনি জানেন তার ট্রিটমেন্টটা কেমন হচ্ছে, তার মা তার সঙ্গে কি ব্যবহার করছে, তার তিন মাস আপনি তার সঙ্গে একেবারে পুরোপুরি যোগাযোগ অফ করে রাখলেন ইমোশন ইগোর জায়গাটা থেকে, এটা তো এক ধরনের কিলিং। আপনি এই তিন মাস নিজের বিবেকের কাছে আপনার এই তিন মাস কি বলে? বুঝলাম সে অসুস্থ, সে বিছানায় পড়ে আছে, সে সিদ্ধান্ত নিতে পারে না, সে হয়তো বলেছে এখানে থাকবে, ঠিক আছে। তো আপনি তো তাকে লাভ করতেন, আপনি তাকে জানেন, তার মা তাকে সেইভাবে সেবা শুশ্রূষা করতে পারছে না, তার মা তাকে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেয়। এটা জানার পরও আপনি 3 মাস যোগাযোগ রাখেন নাই পরিবারের সঙ্গে এবং আপনি বউয়ের সঙ্গে যোগাযোগ করেননি, আপনার অপরাধ না এটা?
আমি মানছি আমার অপরাধ, যদি সে আমার শ্বশুর বাড়িতে থাকতো তাহলে আমি যেতাম, কিন্তু সে আমার শ্বশুর বাড়িতে ছিল না।
সে জাহান্নামে থাকলো, আপনার জাহান্নামে যাওয়া উচিত ছিল।
ওখানে আমি যাব যেখানে গিয়ে আমি কথা বলতে পারবো না, যেখানে
আপনি কথা বলতে পারছেন না, কি হয়েছে? আপনার স্ত্রী তো দেখতো যে আপনি তাকে কতটা লাভ করেন। দিস ইজ ইয়োর টাইম না, আপনার জীবনে তো কিছু কিছু সব মানুষ সারা জীবন ধরে লাভ প্রুফ করার জন্য সময় পায় না। আপনি যেতেন সেখানে, আপনি অপমানিত হতেন, তো কি হয়েছে? আপনি আপনার স্ত্রীর জন্য গেছেন এবং আপনার স্ত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেখানে ফাইট করছে এবং আপনি 3 মাস তার সাথে রাগারাগি করে আপনি তার কাছ থেকে সে সিদ্ধান্ত নিতে পারেন এই কারণে আপনি দূরে থাকলেন এবং আপনি বলতে চাচ্ছেন যে আপনি তাকে লাভ করেন এবং আপনি এটা ক্লেম করছেন যে আপনি জেল কেন খাটলেন, অমুক কেন খাটলেন, তমুক কেন খাটলেন। তাদের ফ্যামিলি থেকে যে আচরণ করা হয়েছে সেটার পেছনে হয়তো তাদের একটা লজিক আছে, তারা এখানে এসে বললে হয়তো আপনার কথা যেগুলো আমরা শুনছি সেটার বাইরে অনেক কথা আছে যেটা আপনি বলেননি, হয়তো এরকম অনেক কিছু আমরা খুঁজে পাবো, কিন্তু আপনি এই 3 মাস আপনি স্বীকার করেছেন আপনি তার সাথে জানেন রাগারাগি করে, এটা আপনি কেন করেছেন, এটা আপনি ঠিক করেছেন?
আমি 3 মাস যোগাযোগ করিনি, বাট আমার ফ্যামিলি থেকে যোগাযোগ ঠিকই করেছে।
আপনি আবার একই কথা বলছেন, আপনার ফ্যামিলিকে মানে আপনার ওয়াইফের, আপনি যে তার হাজবেন্ড সেই অভাব পূরণ করে দেবে পারবে?
সেটা পারবে না।
তাহলে আপনি বোকার মতো কথা বলছেন কেন? আপনি 3 মাসের জন্য ক্ষমা করতে পারবেন? যে মানুষটা মারা গেছে ওই মুহূর্তে, মৃত্যুর সময় আপনি তার পাশে ছিলেন না, আপনি পারবেন ক্ষমা করতে নিজেকে? নিজের অপরাধটা তো আপনার এইখানেই অপরাধ, আপনি অন্যান্য অপরাধ খোঁজার তো কোনো দরকারই নেই। আপনি একটা মানুষকে লাভ করেন, কতটা লাভ করেন আপনি তাকে চিন্তা করেন, একটা ইমোশন ইগোর জায়গা থেকে আপনি এমন একটা সময় সিদ্ধান্ত নিলেন যখন আপনার তার পাশে তাকে দেখার মতো কেউই নাই। আপনার উচিত ছিল তার পাশে সর্বক্ষণ ছায়া সঙ্গীর মতো থাকা এবং সে যাই বলুক না কেন, সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, ওই মানুষটা মৃত্যুর সময় তো আপনাকে দেখতেও চাইতে পারতো না। আপনি যে ঘটনাগুলো এখানে বলেছেন সেগুলোকে বেদবাক্য মনে করে আমরা সহজভাবে বিশ্বাস করে নেব, ব্যাপারটা এরকম না, এর ভিতরে অনেক কিছুই আছে যেটা আপনি হয়তো বলেননি। যে মানুষটাকে আপনাকে এত বেশি ভালোবাসে সেই মানুষটা মরে যাওয়ার সময় আপনাকে দেখতে চায়নি, আপনি এটা বলতে চাচ্ছেন? আপনি জানেন তখন কি হয়েছে না হয়েছে?
জানি না।
জানেন না, আপনি জানার কোনো সুযোগও নেই আপনার।
এমনকি ওখানে যদি আমার নিয়ারেস্ট কেউ থাকতো, আমার শ্বশুর বাড়ির লোকজন না থেকে যদি আমার খালার বাড়ির লোকজন থাকতো আমাকে ইনফর্ম করতো, আর ইনফর্ম করলে আমি ঠিকই যেতাম। সে কেমন আছে, কি অবস্থায় আছে ওই মুহূর্তে আমি জানতাম না।
ইনফর্ম করার বিষয় না হৃদয়, এটা হচ্ছে অন্তর দিয়ে অনুভব করার বিষয় যে আপনার স্ত্রী বিপদগ্রস্ত, সে তার সাথে কি বলেছে আর সে কোথায় আছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে সে আপনার তখন স্ত্রী, তার পাশে গিয়ে আপনার দাঁড়ানো উচিত ছিল। যে অবস্থায় যেভাবেই থাকুক না কেন আপনার তাকে পাশে দাঁড়িয়ে বলা উচিত ছিল, তুমি যেভাবেই থাকো না কেন আমি তার তোমার সাথে সবসময় আছি। যদি আপনি তাকে লাভ না করতেন সেটা একটা কথা ছিল, সেটাও যায় না আসলে এথিক্যাল জায়গা থেকে, আপনি তাকে লাভ করতেন, ভালোবাসতেন, আপনি এমন সময় ইগো দেখিয়েছেন, আপনি এমন সময় রাগ দেখিয়েছেন যেটার জন্য আপনি কোনোদিনও তাকে ক্ষমা করতে পারবেন না, আপনি আজকে সেটার জন্য আপনি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। আপনি আজকে এসেছেন কোন কারণে আমি আপনাকে প্রশ্নটা করবই না, আমি বরং করে যে উত্তর পেয়েছি সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার কোনো অপরাধ নেই, আপনার কোনো ভুল নেই, কেন তারপরে আপনার তো এই সেন্সের জায়গাটাই গ্রো করেনি যে 3 মাস আমি তার কাছ থেকে দূরে ছিলাম, এই 3 মাসের জন্যই তো আমার ক্ষমা পাওয়া উচিত না, প্রকৃতির কাছ থেকেও পাবো না, তার কাছ থেকেও পাবো না। আপনি যেটাই বলেন না কেন আপনার ভুলের জায়গা সবচেয়ে বড় এটি, এবং আপনি যদি এটা যদি নিজের ভিতরে উপলব্ধি করতে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনি আজকে এই কোশ্চেনটা আপনি নিজেকে রেজ করতে পারবেন যে আমি একটা স্বাভাবিক জীবন কেন চাইতে পারি না। আপনি পারবেন না, সে আপনার স্ত্রী, আপনি আজকে একটু সর্দি কাশি, আপনি একটু জ্বর হয়ে থাকুক তো, মাথা ব্যথা করুক তো, আপনি নর্মাল লাইফে সিদ্ধান্ত নিতে পারেন? পারবেন না আপনি, সামান্য এত কিছুতেই পারেন না। আর একটা মানুষ যে 54 কেজি থেকে 32 কেজি হয়ে গেছে সেই মানুষটা একটা সঠিক সিদ্ধান্ত দেবে এটা আপনি কীভাবে ডিজার্ভ করেন? আর তারপরের বড় কথা হচ্ছে সে একটা অন্যের বাড়িতে আছে, তার প্রতি ভুল করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, ঠিক আছে সবাই করছে, আপনি একা একা দাঁড়িয়ে যাবেন ফাইট করার জন্য যতটুকু পারবেন, তার পাশে আপনি থাকতেন, কিছুই করতে পারছেন না, ছায়া সঙ্গী মতো থাকতেন, মানুষকে দেখাতেন আপনি তাকে কত লাভ করেন।
আমি তাকে অনেক লাভ করি, আর সেটা আমি জানি কেউ বিলিভ করবে না, আর বিলিভ করুক আর না করুক,
যাই দেখে আপনি তাকে কতটা লাভ করেন সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। আপনি 3 মাস তার পাশে ছিলেন না, আপনি আপনার স্ত্রী যখন মারা গেছে তখনও তার পাশে ছিলেন না, এটা সত্য কি সত্য না?
এটা সত্য,
ব্যাস, দ্যাটস অল। আপনি এরপর কতটুকু লাভ করেন এটা আমার জানার কোনো দরকার নাই, আমার মনে হয় লাখ লাখ মানুষও জানতে চাইবে না। যে মানুষটাকে আপনি মানে তার মার চাইতেও বেশি সাপোর্ট দিতেন যখন এই সেবা শুশ্রূষার বিষয়ে, আপনি একটু আগেই বলছিলেন টয়লেটে তার পাশে দাঁড়ালে তার মা নাকে কাপড় দিত, আপনি তাকে ভূগোলের নিচ দিয়ে হাত দিয়ে ধরে থেকে দাঁড়িয়ে থাকতেন, এটা তো আপনি। তো সেই মানুষটা আপনি রাগারাগি করে তার ফ্যামিলির সাথে বা তার সিদ্ধান্ত নেওয়া সঠিক ছিল না সে কারণে আপনি 3 মাস তার কাছ থেকে দূরে থেকেছেন, আপনি বলছেন আপনার ফ্যামিলি গিয়েছিল, ফ্যামিলির চেয়ে তার সবচেয়ে কাছের মানুষটা সেখানে দরকার, সবচেয়ে অন্তরের মানুষটাকে দরকার, যে মানুষটা পাশে থাকলে সে বল পাবে, শক্তি পাবে। 1 সপ্তাহের জন্য হলো এটা মানা যেত, 3 মাস
এবং তার মৃত্যুর সময় আপনি তার পাশে ছিলেন না। আপনার এই জায়গাটায় আপনি আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার নিজের জীবনের জায়গাটা, আপনার যে কত বড় ভুলের জায়গাটা আপনি বুঝতে পারবেন। আমার মনে হয় প্রত্যেকের এই ভুলগুলো বোঝা উচিত। আজকের জীবনের গল্পের মেসেজটা হচ্ছে এই জায়গাটিতে। উনি যখন স্টোরিটা শুরু করে তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন বলতে চান, আপনার গল্পের মেসেজটা কি। উনি আমাকে যেই প্রশ্নের যে উত্তরটা দিয়েছে এটাই ছিল মেসেজ। কিন্তু আমি জানি আলটিমেটলি মেসেজটা এখানে, মেসেজটা হচ্ছে এই তিন মাস যাকেই লাভ করেন না কেন, যেভাবেই লাভ করেন না কেন, ওই মানুষটা যদি বিপদগ্রস্ত হয় ওই মানুষটার কোনো ভুলে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের কারণে সারাটা জীবন আপনাকে পস্তাতে হবে। এটাই হচ্ছে মেসেজ। আমরা শেষ করতে চাই আজকে হেলিউড 920 প্রিয় শ্রোতা, আপনারা অনেক ভালো থাকবেন। মনুষ্য জীবন আমাদের, অনেক সাধনা করে আমরা এই পৃথিবীতে এসেছি। এরকম গানেও অনেকে আছে যে সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা চেয়ে নিয়েছি আমাদের এই জীবনটা, একবারের জন্যই এসেছি। এই জীবনটাকে এত সহজে এই ইমোশন, রাগ, দুঃখ, কষ্ট, অন্যায়, ঘৃণা, প্রতিযোগিতা, অনুভবহীনতা, এগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত শেষ করে দিচ্ছি। একটু সুস্থ হবে, একটু মানবিকভাবে একটা মানবিক জীবন করাটা কি খুবই 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 কষ্টের। ভালো থাকুন সবাই।
তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা, যেদিন যাবে মরণ যাত্রা, যেদিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
ABC Radio.